Boot FM. The night comes alive with Grammophon.
সবসময় যদি শ্রোতা এক পয়েন্ট রয়েছেন, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত ফেলে। ঈদ শেষ হয়ে গেছে, আমরা গত সপ্তাহেও একটা লাইভ এপিসোড করেছি, বাট এখনো পর্যন্ত পুরোপুরি যে ঈদ শেষ হয়েছে এরকম মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত ঈদটা রয়ে গেছে এবং অনেকেই এখনো ঢাকামুখী, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফিরছেন। রাস্তায় অনেক জায়গাতেই শুনছি যে মানে ট্রাফিক অনেক বেশি, তো সেই রাস্তায় ফিরতে ফিরতে আশা করছি আজকে ভূত এফএম আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যারা ঘরে বসে শুনছেন বা যারা বাইরে শুনছেন বা যারা সবাই একসাথে শুনছেন, সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকের এপিসোডটি। তো আমাদের কাছে বেশ কিছু ঘটনা রয়েছে আজকে, মোস্টলি আপনাদের পাঠানো বিভিন্ন ঘটনা আমরা পড়ে শোনাবো, কিছু অডিও ক্লিপ প্লে করব এবং আমাদের সঙ্গে আরো যারা অতিথি হিসেবে জয়েন করেছেন, দুজন নতুন অতিথি আছেন, তাদের ঘটনা আমরা আপনাদেরকে শোনাবো। মাঝখানে আপনারা চাইলে, যারা দেশের বাইরে আছেন স্পেশালি, তারা আমাদেরকে চাইলে কল মানে SMS করতে পারেন, এবং SMS মানে হচ্ছে ইনবক্স করতে পারেন। আমাদের সেই অ্যাড্রেসগুলো আমি দিয়ে দিব, এবং আপনার যদি কোনো ঘটনা থাকে এবং সেইরকম রোমহর্ষ যদি কোনো ঘটনা থাকে, ডেফিনেটলি ইউ ক্যান শেয়ার দ্যাট উইথ আস অন ফোন। সো আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, সেটা খুব ইজি একটা ব্যাপার আপনার জন্য। তো এখন যেটা করতে পারবো যে আপনি ওভার দ্য ফোন আপনি শেয়ার করতে পারবেন আপনার স্টোরি, সেটা তো বলেই দিলাম। আর এখন আমি জানিয়ে দিচ্ছি আমাদের ফর্মালিটিসগুলো। আপনি যদি আমাকে এখন তো SMS আমরা করতে বলি না, সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সরাসরি আমাদের ইমেইল করে আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে, ইমেইল করে কিন্তু ঘটনা পাঠাতে পারেন, এখনো চাইলে ঘটনা পাঠাতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আপনার ঘটনাটি আপনি রেকর্ড করুন আপনার ফোন বা অন্য যে কোনো ডিভাইস দিয়ে, এবং সেই রেকর্ডিং ডিভাইসটা দিয়ে আপনি রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আপনি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার ইমেইলের সাথে, আমরা পেয়ে যাব। এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি উইল প্লে ইট। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে জানিয়ে দেবো আমাদের ফেসবুক পেজ দুটোর অ্যাড্রেস। একটা হচ্ছে www.facebook.com/radio40 and www.facebook.com/bhutfm.rasel. তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে শুরুতেই চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে নেব। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়া আলাইকুম সালাম।
মোহাম্মদ তারিকুল হাসান, আমি এসছি ফার্ম গেট থেকে।
জি।
তো আমার ঘটনাটা মূলত 2009 সালে, তখন আমি ক্লাস 10 এ পড়ি।
জি।
তো আমরা কিছু বন্ধুরা মিলে একটা ইংলিশ প্রাইভেট পড়তাম একটা জায়গায়, তো আমরা স্টাফ কোয়ার্টারে থাকতাম মূলত।
আচ্ছা।
তো আমাদের ওই আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম, আমাদের পাশে আরো দুইটা স্টাফ কোয়ার্টার ছিল, তার মধ্যে একটা স্টাফ কোয়ার্টার মোটামুটি 98 দিকে বন্ধ করে দেওয়া হয়, কারণ ওইটার কোনো প্রোডাকশন ছিল না, এই জন্য সরকার থেকে ওটা বন্ধ করে দেয়। তো যেটা হয়, আমরা বন্ধুরা মিলে এক বন্ধু এসে আমাদের খবর দেয় যে ওই একটা যে ওটা বন্ধ এলাকা, সেখানে হচ্ছে কিছু ভবন আছে যেগুলো মোটামুটি ভৌতিক এবং অনেকে অনেক রকম কিছু দেখে।
আচ্ছা।
তো যেহেতু ক্লাস 2009 সাল দশম শ্রেণীর ছাত্র, সো আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, হ্যাঁ ঠিক আছে আইডিয়াটা ভালো, আমরা চল একটু অ্যাডভেঞ্চার করে আসি,
ওখানে যাই আমরা।
হ্যাঁ, ওখানে যাই আর কি। তো আমাদের আর কিছু ফ্রেন্ড ছিল যারা নিউজটা নিয়ে আসে, তারা আরেকটা কোচিং এ পড়তো পাশেই, তো আমরা মোটামুটি সম্ভবত বুধবার ছিল, বুধ বার আর কি, তো আমরা ওই এলাকাটাতে যাই। বলে রাখি যেহেতু স্টাফ কোয়ার্টার, সেহেতু অবশ্যই রেস্ট্রিকশন আছে। নর্মালি প্রত্যেকটা স্টাফ কোয়ার্টারে কিছু রেস্ট্রিকশন থাকে যে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে,
রাইট?
তো আমাদের ওই স্টাফ কোয়ার্টারেও এরকম নিষেধাজ্ঞা ছিল। তো যেহেতু অনেকদিন ধরে পরিত্যক্ত, ওর যে স্টাফ কোয়ার্টার যে এরিয়া বাউন্ডারিটা ছিল ওটার প্রাচীরগুলো অনেক একটা অংশে ছিল যেখানে কেউ জাম্প করে যেতে পারবে। তো আমরা যেটা করি এভাবে আমরা জাম্প করে ঢুকি, এবং সিকিউরিটি গার্ড মূলত থাকতো গেটের দিকে, এবং এই বাসা বাড়ির দিকে খুব একটা সিকিউরিটি গার্ড থাকতো না।
আচ্ছা,
তো আমরা এভাবে ভেতরে যাই, ভেতরে যেয়ে আমাদের টার্গেটেড বিল্ডিং গুলো সিলেক্ট করি যে আমরা এই ভবন গুলোতে আজকে
থানা দিব বা দেখব
আর কি এক প্রকার। তো আমাদের সাথে ছিল বলতে ওই সময় স্মার্টফোন তো ছিল না, তো আমাদের কাছে একটা আই মোবাইল ছিল, একটা ফ্রেন্ডের আই মোবাইল ছিল, ছোট একটা আই মোবাইল।
আচ্ছা,
আর সাথে নিয়ে গেছিলাম দড়ি, কেচি, আর আমরা জানতাম যে জিন বা ভূতেরা আগুনে ভয় পায়, তো আমরা ম্যাচ নিয়ে গেছিলাম আর কয়েল নিয়ে গেছিলাম যেন কোনো অ্যাটাক আসলে আমরা কিছু করতে পারি, আর চার্জার লাইট ছিল আমাদের সাথে। তো আমরা এরকম প্রথম বিল্ডিংটাতে ঢুকলাম, আর সময়টা ছিল বিকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময়ের মাঝামাঝি। যখন প্রথম ভবন ঢুকলাম খুব একটা তেমন কিছু মনে হলো না, দ্বিতীয় ভবনটা পুরোটা ঘরগুলো একটা একটা করে ঘুরলাম। প্রথম ভবনে ছিল টোটাল 6টা ফ্ল্যাট, আর দ্বিতীয় ভবনে ছিল টোটাল 8টা ফ্ল্যাট। আর মেইন যে বিল্ডিংটা ছিল আমাদের টার্গেটের মূল একটা বিল্ডিং ছিল, সেটার নাম ছিল 32 কোয়ার্টার, বা ওই ফ্ল্যাটটা মূলত 4 তলা, বাট টোটাল ফ্ল্যাট ছিল হচ্ছে 32টা। তো ওইখানকার লোকাল যারা ছিলেন, মানে ওই কলোনিরই অনেক পুরাতন বাসিন্দারা, তারা যেটা বলে লোকমুখে শোনা সেটা হচ্ছে তারা মাঝে মধ্যে ওই 32 কোয়ার্টার যে ভবনটা সেটাতে মাঝে মধ্যে তারা বিয়ে হইতে দেখে, বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমা এইসব টাইম গুলো
ফ্ল্যাটে বিয়ে হচ্ছে।
হ্যাঁ, তারা মাঝে মধ্যে দেখতে পায় যে পুরো বিল্ডিংটাতে আলোকিত করে ফেলছে পুরো লাইটে, যে বিয়ের সময় যে লাইটিং করে সেরকম লাইটিং করে বিয়ে বিল্ডিংটা আলোকিত করা, আর এক মেয়ে চিৎকার করতেছে ছাদে,
এবং সেই ছাদে একটা মেয়ে চিৎকার করছে, খুবই অদ্ভুত। মানে জিনিসটা যদি কেউ চিন্তা করে, যদি দেখার চেষ্টা করে, তাহলে খুবই অদ্ভুত। জি, তারপরে বলুন।
যেটা হয় যে আমি তখন জিজ্ঞাসা করলাম যে মেয়েটার ব্যাপারটা কি, ওখানকার এক আন্টি বয়সে আছে, উনি বলে যেটা যে অনেক আগে এই 32 কোয়ার্টার দুইটা একটা ছেলে একটা মেয়ে ছিল যারা একে অপরের সাথে রিলেশন ছিল।
আচ্ছা,
যেটা হয় যে ছেলেটার একটা বিয়ের প্রপোজাল আসে, পরে মেয়েটা যেটা করে ছেলেটাকে খুন করে, খুন করে মেয়েটা নিজেও সুইসাইড করে।
আচ্ছা,
তো এটাই মানে ওই
অন্য কোথাও বিয়ে হয়ে যাবে এই কারণে।
হ্যাঁ, এই কারণে আর কি। ওকে, তো আমরা যেটা করি এই 32 কোয়ার্টার বিল্ডিংটা প্রত্যেকটা রুম ঘুরি, যেহেতু অ্যাডভেঞ্চারে আসছি সবাই মিলে ঘুরতেছি।
আচ্ছা,
আমরা একটা রুম পাই যে রুমে বেশ কিছু কাগজ কলম, মানে কাগজ পড়ে থাকে পুরো ফ্লোরে, আর দেয়ালে দেখা যায় 1997 সালে, অর্থাৎ 1997 সালে একটা ক্যালেন্ডারও ঝুলানো আছে, প্লাস রসায়নের কিছু চার্ট দেওয়া ছিল, মানে ওটা একটা স্টুডেন্ট ছিল ওই রুমে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা একটা ডায়েরি খুঁজে পাই ওই রুমে, ডায়েরিটাও মোটামুটি 1997 সালে, লাস্ট পেজটা শুধু দেখছে যে 1997 সাল পর্যন্ত আর কি। এখন মানে আরেকটা বিষয় হচ্ছে, তো আমাদের একটা ফ্রেন্ড বলে যে ডায়েরিটা পড়বে, মানে সে ওইখানে পড়তে চায়, তো আমি ওকে বললাম যে এইখানে পড়াটা ঠিক হবে না, আমরা তাড়াতাড়ি এই জায়গাটা ত্যাগ করি, যেহেতু আমরা বহিরাগত এবং বিনা অনুমতিতে ঢুকছি এবং কাউকে কিছু না জানায় ঢুকছি, তো জিনিসটা এক প্রকার ক্রাইমই বলা যায়, যেহেতু আমরা এক স্টাফ কোয়ার্টার থাকি, সো আমাদের ক্ষেত্রে যেটা হয়তো এখানে আমাদেরকে সেভাবে ট্রিট করবে। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হই, আমরা বাসে যেয়ে পড়ার অনেক সময় পাবো।
আচ্ছা,
তো আমরা ডায়েরিটার ওখানে না পড়ে, ডায়েরি প্লাস কিছু কাগজ এবার আমরা স্যাম্পল হিসেবে সাথে নিই পলিথিনে ভরে, তো আমাদের এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী বিল্ডিং এ। এটাই ছিল লাস্ট বিল্ডিং আমাদের সাসপেক্টে, যে সমস্যা ছিল যে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে, তো আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল সাথে একটা ছোট ভাই ছিল আমাদের কলোনিরই, তো আমরা কয়েকজন যাই ভবনটাতে, ওই বিল্ডিংটাতে যাই। তো একটা একটা করে সব, ওই বিল্ডিংটা তো ছিল 8টা ফ্ল্যাট, তো আমরা একটা একটা করে সবগুলো রুম।
এই বিল্ডিংটার স্পেশালিটি কি যেটা এখন যাচ্ছেন আপনি?
এই বিল্ডিংটা বলতে কি, এই বিল্ডিংটাতে গাছ, মানে বিল্ডিংটা যে খুবই বেশি পুরনো সেটা বোঝা যাচ্ছে, কারণ বিল্ডিংটার বেশ কিছু অংশ দিয়ে বট গাছ গজায় গেছে।
আচ্ছা, আর আগে যে বিল্ডিং এ গেছিলেন সেই বিল্ডিং এ কারা থাকতো?
সবগুলোতে স্টাফরাই,
স্টাফরাই। কিন্তু আপনি যার ঘটনা বলছেন তারা কি ওই বিল্ডিং এ ছিল?
তারা ওই বিল্ডিং এ 32 কোয়ার্টার
ছিল। মেয়েটা কি ওই বিল্ডিং এ ছিল?
32 কোয়ার্টারে।
আচ্ছা ওকে। আর এখন যেটাতে যাচ্ছেন সেখানে
অন্য আরেকটা বিল্ডিং, এই বিল্ডিং এ কোনো ঘটনা নাই, মানে ঘটনা বলতে কি জাস্ট আমাদের টার্গেট হচ্ছে যেহেতু পুরনো বিল্ডিং,
সুতরাং আমরা যে দেখবো
আমরা যাবো।
আচ্ছা এখন ক্লিয়ার হলো।
আমরা বিল্ডিংটাতে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে, বাইরে একটু আলো আছে, আবছা আলো। আমরা পুরো বিল্ডিংটাতে উঠলাম, সবগুলো রুম ঘুরলাম, ঘুরে তেমন অনেকে বললো যে ওই সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাই আর ভালো লাগতেছে না। আমি বললাম আসলাম যখন ছাদ পর্যন্ত তো ঘুরি।
আচ্ছা
তো আমরা ছাদে গেলাম, তো জাস্ট আমরা সবাই ছাদে উঠছি এবং ছাদের মাঝের দিকে হেঁটে যাচ্ছি যে ওই কর্নারের দিকে যাব, এরকম একটা প্ল্যান। হঠাৎ করে আমাদের সামনেই একটা বেশ বড় সড়ো জায়গা ধরে, অর্থাৎ দেখা যাচ্ছে যদি আপনি ধরেন এক ফুট ব্যাসের, মানে ব্যাসার্ধ রাখেন এক ফুট, এরকম একটা রেডিয়াস নিয়ে একটি ছাদটা ধসে পড়লো,
একদম চোখের সামনে,
চোখের সামনে ছাদটা হঠাৎ ধসে পড়লো।
আচ্ছা
মানে জিনিসটা ভয় পেয়ে গেছি তখনই যে এমনি সন্ধ্যা হয়ে গেছে আর ছাদ ধসে যাওয়া আরো মানে
ভয়ঙ্কর একটা ব্যাপারই। হ্যাঁ মানে আমরা আপনার গায়ের উপরে পড়লে আপনি তখনই মারা যেতেন।
তো আমরা যখন এটা দেখছি আমরা আর সামনে না তাকায় ছাদ ধসা দেখে আমরা ছেড়ে পিঠে উল্টো দৌড় দিছি, মানে আমাদের টার্গেট হচ্ছে এখন আমরা যে কোনো মূল্যে এই এলাকা ত্যাগ করবো। তো আমরা দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি বাইরে। আমরা যখন ছাদে ছিলাম তখন আবছা আলো ছিল, আর যখন আমরা নামতেছি, যেহেতু চারতলা বিল্ডিং এর নামতে আর ভয় দৌড়াইতে নামতে আর কয় মিনিট লাগে, এক মিনিটও লাগার কথা না, বাট আমরা শুধু এটুকু বুঝতেছি যে আমরা দৌড়াচ্ছি এবং আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে। তো আমরা যখন সিঁড়িতে উঠতেছিলাম তখন আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে নিচতলায় এই সিঁড়ির সাথে একটা কিছু বাধা ছিল, যে সজনে গাছের ডাল টাইপ কিছু হবে। তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি নিচতলায় পৌঁছায় যাই তাহলে আমরা এই সজনে গাছের ডালটা দেখতে পাবো। আমাদের মাথা শুধু এটুকু, আমরা শুধু দৌড়াচ্ছি বাট আমাদের এত ভয় পাচ্ছিলাম। দৌড়ানোর এক পর্যায়ে অনেকক্ষণ পরে যখন আমরা নিচে আসলাম তখন দেখি বাইরে অন্ধকার নেমে গেছে।
আচ্ছা
তো এখন আমাদের বাসায় যেতে হবে, বাসার রাস্তা মোটামুটি মাইল তিনেক বলতে পারেন। তো এখন যদি আমরা প্রত্যেক গাড়িতে করে চলে যাই তো যেটা হবে প্রত্যেকের মধ্যে এখন একটা ভয় আতঙ্ক কাজ করতেছে। তো গাড়িতে করে গেলে গাড়িতেও আমরা এইসব বিষয় নিয়ে কোনো গল্প করতে পারবো না,
বা
কেউ কারোর সাথে ডিসকাস না করলে কারো মাথা মানে এরকম হালকা হবে না। তো পরিবেশটা হালকা করার জন্য আমি বললাম আচ্ছা এক কাজ করি আমরা হেঁটেই বাসায় চলে যাই।
আচ্ছা
তো সবাই বললো আচ্ছা ঠিক আছে বাসায় যাই। আমরা বাসায় গেলাম, যেহেতু আমরা আরেকটা স্টাফ কোয়ার্টারে থাকতাম তো আমাদের মধ্যে যেটা রুলস ছিল বলতে গেলে চলে যে আমরা সন্ধ্যা পরে কেউ বাইরে থাকতাম না, মাগরিবের নামাজ পড়ে সোজা বাসায় চলে যেতাম। তো আজকে বলতে গেলে দেরি হয়ে গেছে তো আমরা এরকম যে যার মতো বাসায় চলে গেলাম কোনো ডিসকাস না করে। তো আমাদের কলোনিতে মূলত কারেন্ট যেত না, যেহেতু আমাদের এরিয়াতে একটা পাওয়ার প্ল্যান্ট ছিল আমাদের নিজের মানে আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম ওদেরই একটা নিজস্ব পাওয়ার প্ল্যান্ট ছিল, আমরা ওখান থেকে বিদ্যুৎ নিয়ে নর্মালি কারেন্ট যেত না। তো আমি আমাদের যে এলাকা মানে লাইনটা ছিল আমাদের কোয়ার্টারে, তো আমরা দুইটা বাসা নিয়ে থাকতাম। তো আব্বুরা ছিল পাশের বাসায়, আমি থাকতাম পাশের একটা বাসায় পড়াশোনার জন্য আর কি। ওই রুম ওখানে দুইটা রুম ছিল, আমি যে বাসায় থাকতাম সেখানে একটা স্টোর রুম ছিল পাশের রুমটা আর আমি থাকতাম পাশের রুমে। তো আমাদের মাঝখানে একটা দরজা ছিল, যেহেতু কোয়ার্টারটা পাকিস্তানি আমলের তো ওই বলতে পারেন ওই দরজাটা বলতে গেলে কাঁঠাল কাঠের দরজা এবং খুবই শক্ত দরজা।
আচ্ছা
এখন আমি বাসায় যে পড়তে বসছি, বাসায় কাউকে কিছু না জানায়, যেহেতু জিনিসটা একটু অন্যরকম যে কাউকে কিছু জানাই নাই আর বাসায় এসে বলবো এখন ভয়ের কাহিনীটা। তো আমি এরকম পড়তে বসছি, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যখনই আজান দিল এবং সাথে সাথে আমাদের রুমে কারেন্ট চলে গেছে আমার রুমে, প্লাস ওই দরজাটা ওই নবগুলো থেকে খুলে আমার খাটের উপরে পড়ছে। তা আমি প্রচুর ভয় পেয়ে গেছি এবং জোরে দৌড় দিছি ঘর থেকে, বের হয়ে চলে গেলাম। যখন আমি আমাদের কলোনিটার চারদিকে রাস্তা ছিল মানে প্রাচীর দিয়ে ঘেরা, তো প্রাচীরের পাশে ছিল আমাদের কলোনিটার পুরো রাউন্ড করে রাস্তা, তো প্রাচীরের পাশে ছিল আমাদের মাঠ, খেলার মাঠ। তো আমি প্রাচীরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কোত্থেকে যেন প্রায় এক ব্যাগ বালু মানে একটা পলিথিনের ব্যাগের মধ্যে বালু ভর্তি কে যেন আমার মাথা হারিয়ে মারছে। আমি কেড়ে বলে প্রাচীরে হাত দিয়ে, প্রাচীরটা 6 ফিটের মতো প্রাচীর, প্রাচীরের উপর হাত তুলে উপরে তাকায় দেখলাম যে প্রাচীরের মাঠে কেউ নাই। জিনিসটা আরো ভয় লাগলো যে এমনিতে কারেন্ট নাই, তারপর রোড লাইন চলে আসছে বাট মাঠে কেউ নাই, এই জিনিসটা আরো অবাক লাগছে আমার কাছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে আমি দৌড় দিছি, তো আমি জানতাম যে সবাইকে কোথায় পাবো। তো আমি ওই জায়গাটাতে চলে গেলাম, যে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা কি কেউ কিছু ভয় টয় পাইছস? আমার সাথে এরকম ঘটনা ঘটছে। যে ফ্রেন্ডটা ডায়েরি নিয়ে বাসায় গেছে বললো যে আমি ডায়েরিটা খুলছিলাম বাট আমার পড়তে কেমন জানি অসুস্থ লাগতেছিল, তা আমি আর পড়ি নাই। এটুকুতে হয়ে গেলে ভালো হতো, সবচেয়ে তখনই আরো বেশি অবাক লাগতেছে যে হঠাৎ একটা ফ্রেন্ড এসে বললো একটু গম্ভীর গলায় যে আমার ডায়েরিটা কোথায়।
আচ্ছা,
মানে যে এই ঘটনা আমাদের ইনভেস্টিগেশনের সাথে কোথাও কোনো ভাবে সংযুক্ত না, ইভেন সে আমাদের স্কুল ফ্রেন্ড বাট সে আমাদের সাথে খুব একটা মিশতো না,
হঠাৎ করে
আমাদের সাথে মানে আমাদের সাথে না খেয়ে মানে খেলাধুলা থেকে শুরু করে কোনো কিছুতে সে আমাদের সাথে থাকতো না, বাট সে আমার স্কুল ফ্রেন্ড। তো হঠাৎ যখন সে এসে বললো যে আমার ডায়েরিটা কোথায়, আমরা একটু অবাক হলাম যে তোর কিসের ডায়েরি, তুই কি বলিস, তোর ডায়েরি আমাদের কাছে থাকবে কেন?
সেটাই তো।
তো তখন সে বলতেছে যে আজকে তোরা যেখানে গেছিলি সেখান থেকে তোরা আমার ডায়েরি নিয়ে আসছিস। মানে আমি সিম্পলি বলবো, বাট তার গলার মধ্যে একটু গম্ভীর ভাব ছিল
যেন মানে মনে হচ্ছিল সেই ডায়েরির মালিক,
সেই ডায়েরির মালিক। ও ওকে বললাম যে আমি মজা করিস না তো, এমনি ভাল লাগতেছে না।
তার কি জানার কথা ছিল যে আপনার কথা গিয়েছিলেন?
জানার কথা ছিল না, যেহেতু সে আমাদের সাথে মিশেই না।
আচ্ছা, বুঝতে পেরেছি।
ওর আচরণ দেখে
এবং তার নিশ্চয় ওই ডায়েরিটা তার হওয়ার কোনো সম্ভাবনা নাই,
হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ইভেন সে কখনো ওইদিকে যাতায়াত করেনি। তো এখন ভয় পেয়ে গেছি, ওর তো সবাইকে বললাম যে এক কাজ কর, সবাই এক জায়গাতে না থেকে যে যার মতো করে ছুটতে, কারণ চলে আসলে ঝামেলা সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের এরিয়াটা সবাই একটু বলি, মানে আমাদের টোটাল মাঠ ছিল তিনটা, বেশ বড় সাইজের মাঠ, আর দুইটা বাগান ছিল। দুইটা বাগান বলতে একটা শিশু বাগান, দুইটাই শিশু বাগান, একটাতে বেশি ছিল কড়াই গাছের চারদিক দিয়ে কড়াই গাছ দিয়ে ঘেরা, মাঝখানে বড় শিশু বাগান, জঙ্গলই বলা যায় এখন, যেহেতু ওই জায়গাগুলোতে নর্মালি কেউ ঢুকেও না, কোনো চাষবাস হয় না, শুধু শিশু গাছ লাগানো আছে।
আচ্ছা,
মানে আমি জন্মের পর মানে আমি জন্ম হয়েছি ওই এলাকাতে, তো আমি জন্মের পর থেকে দেখতেছি ওই শিশু বাগানগুলো, তো জঙ্গলে আর কি। তো আমরা একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে আমাদের ওই শিশু বাগান ক্রস করে, মানে শিশু বাগানের চার সাইড দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ক্রস করে আমাদের বাজারের কাছাকাছি, আমাদের ওই এরিয়ার বাজারের কাছাকাছি চলে আসছি। তো হঠাৎ দেখি আমার ওই ফ্রেন্ডটা, যে একটু হালকা ভীতু টাইপের সেই ছেলেটা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে ওই রাতের বেলা একা একা হেঁটে হেঁটে আসতেছে, জাস্ট আমাদেরকে তাড়া করতেছে।
আচ্ছা,
যে কিনা কখনো ওই জঙ্গলে ঢুকে নাই, যে কিনা মাঠে সহজে খেলতে আসতো না, সেই ছেলে মানে যে জায়গাটাতে দিনের বেলায় কেউ ঢুকতো না, ওই রাতের বেলা সে ওর মধ্যে দিয়ে হেঁটে আসতেছে। মানে আমাদের ওই মুহূর্তে যে অবস্থাটা, যে আমরা এখন মানে ভাষায় বলতে পারতেছি না এক্স্যাক্টলি যে কি ওই মুহূর্তের অবস্থাটা,
বেশি অবাক হয়েছে, কিছুটা ভয়।
ভয়, আমাদের পাশে বাজার ছিল, তো বাজার ওই সময় তো 9:30 বাজে। আমি বললাম, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, ওকে বললাম এক কাজ করি আমরা বাজারে ঢুকে যাই।
আচ্ছা,
বাজারে যদি ঢুকি তো ও যদি কোনো ওর মধ্যে যদি কোনো কিছু ভর করেও তো আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে না।
আচ্ছা,
তো আমরা বাজারে ঢুকে করলাম, বাজারে ঢোকার কিছুক্ষণ পরেই একটু কারেন্ট চলে আসছে, আমাদের কারেন্ট চলে আসছে। তো তারপরে আমরা চারপাশে ওকে খুঁজলাম যে ওকে দেখা যায় কিনা। তো আমাদের মধ্যে একটা রুলস ছিল যে কারেন্ট চলে আসলে আমরা যে যেখানে থাকে বাসায় চলে আসতে হবে। বাসায় চলে আসলাম, এসে প্রচন্ড ভয় পাইছি। তো আমাদের তখন একটা ফোন ছিল, নকিয়া ফোন, তো ওইটাতে সুরা ইয়াসিন ছেড়ে আমি সারা রাত ওইভাবে জাস্ট ওইটাই শুনছি সারা রাত, ভয়ের কারণে আমি রুমের মধ্যে লাইট জ্বালাই, নর্মাল রুমে লাইট থাকলে আমি ঘুমাইতে পারি না, তো রুমে লাইট জ্বালাই আমি জাস্ট সুরা ইয়াসিনটা বারবার শুনছি সারা রাত ধরে। আমি জাস্ট একটা চিন্তা, কোনো মতে রাতটা পার হোক। তো এইদিকে ডায়েরি, আর এদিকে বন্ধুর অবস্থা। পরের দিন ওকে স্কুলে যে জিজ্ঞাসা করলাম যে কাল রাতে তুই যখন কারেন্ট ছিল না তখন তুই কই ছিলি, তাহলে গরম ভাল লাগছিল না, বাসায় ছিলাম আমি, বের হইতে ভাল লাগে নাই। আসলে জিনিসটা খেয়াল করেন, ও কিন্তু বের হয় নাই, আর অথচ আমাদেরকে তাড়া করছে। কারেন্ট ছিল না যখন কারেন্ট ছিল সে কিন্তু বাসায় ছিল, আর আমাদেরকে এদিকে তাড়াও করছে। মানে জিনিসটা অনেক আরো অবাক লাগে, স্কুলে যাওয়ার পরে আরো অবাক লাগছে। আমরা ওকে কিছু জিজ্ঞাসা করি নাই, তো আমি এক ফ্রেন্ডকে বললাম যে ওস্তা এক কাজ কর, ডায়েরিটা আমাদের কাছে রাখার দরকার নাই, পুরাই ফেল, তুই পড়িস না পড়িস না আমারও পড়ার দরকার নাই, জিনিসটা পুরাই ফেল, আমাদের কোনো দরকার নাই। তো আমরা যেটা করি যে ডায়েরিটা পুরাই ফেলি, ওই ডায়েরিটা পুরানোর পর থেকে আর কি আমাদের সাথে তেমন কোনো ডিস্টার্ব হয় নাই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেসবুকে অনেকে লিখছেন আমাদের পেজে, এবং খান রুবেল আমাদের লিখছেন অনেকদিন পর তিনি লাইভ শুনছেন। থ্যাংকস, মানে আপনার জন্য অনেক বড় একটা থ্যাংকস, বিকজ আপনি লাইভ শুনছেন। এ কে এম খোকন সরকার, তিনি রুমে লাইট অফ করে দিয়ে শুনছেন এবং তার কাছে ভালো লাগছে, তাই তিনি লিখেছেন। কাজী মহিমানুল ইসলাম মুন্না, তিনি আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন আশিক হোসেন জনি জয়, তিনি বলছেন যে তিনি আর আমি হঠাৎ শুনি, তারপর কিছু লেখেননি। আমাদেরকে এম ডি শাহুন ইসলাম লিখেছেন, তিনি আমাদের সঙ্গে, তিনি আই এম রেডি টু গো ওয়ার। আমাদেরকে আশিক শেখ লিখেছেন গাইবান্ধ থেকে, আমি খুবই অসুস্থ তবু ভূতাশ্রম শুনছি, আমি দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এছাড়াও ড্রিমলেস বয় জীবন আমাদের লিখেছেন, রাস্তু ভাই আমি ভূতাশ্রম নিয়মিত শুনি বাট একদিনও লাইভ শুনতে পারি না, আমার মনে হয় যে আপনার লাইভ শোনা উচিত। অ্যান্ড আমাদের যেহেতু অ্যাপ আছে, সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার চাইলে শুনতে পারেন। আমাদেরকে লিখেছেন এছাড়াও জাহির হাসান শিমুল জুবাইর আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি গ্যাস্টন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি ফয়সাল আহসান, সোলাইমান কাউসার আমাদের সঙ্গে আছেন, জাজশা সেলিম আছেন আমাদের সঙ্গে, এম ডি শাহুন ইসলাম আমাদের সঙ্গে আছেন, কাজী আচ্ছা মুন্না আমাদের সঙ্গে আছেন, মিজান রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি মুজিদ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। এছাড়াও তুহিন হোসেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিমুল ফরহাদ আমাদের সঙ্গে আছেন, শাকিল আহমেদ আছেন আমাদের সঙ্গে, রিজওয়ান আহমেদ রাজু আমাদের সঙ্গে আছেন, এম ডি সেলিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি তার ছবি আপ করেছেন কিভাবে শুনছেন, মারজান সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মধ্যবিত্ত রাজপুত্র হচ্ছে আছেন, ওকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের এখানে স্টিভেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সবুজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন রোজি, আছেন আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের পেজে এই মুহূর্তে, আমাদের পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti। আমরা চলে যাব একটা রেডিও ফুর্তি, আর আরেকটা বলে দিই www.facebook.com/bhutafm.rasal। আমরা চলে যাব একটা ইমেইলে, এবং সেই ইমেইলটা আমি জানি না কতটা ভয় লাগবে আপনার কাছে, বেশ অদ্ভুত আছে আমি জানি না, বাট আমার কাছে খুব অদ্ভুত লেগেছে বলে আমি সেই ইমেলটা সিলেক্ট করেছি এবং আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ইমেলটিতে লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শাহিদ, আমি চট্টগ্রাম থাকার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই মেইল করলাম। আমি ভূত এফএমের একজন নিয়মিত ভক্ত, আমি সবসময় ডাউনলোড করে ভূত এফএম শুনি, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কথা না বাড়িয়ে ঘটনা চাই। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা 2008 সালের। আমি চট্টগ্রামে থাকি কিন্তু আমার বাণিজ্যের কারণে আমাকে প্রায় ঢাকা যেতে হয়। বলে রাখা ভালো, আমি একজন ভালো আমি একজন নাইট লাভার, রাত জেগে গাড়ি চালিয়ে লং ড্রাইভে যাওয়া ছিল আমার হবি, খুব এনজয় করতাম। একদিন ব্যবসার কাজে ঢাকা যাওয়ার সময় আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে গাড়িতে রওনা হলাম, সময় ছিল রাত 12টা। যেহেতু আমি প্রায় গাড়ি নিয়ে ঢাকা যাওয়া আসা করি, তাই হাইওয়ে আমার কাছে মুখস্থ ছিল বলতে পারেন। আমি গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল রোড যখন পৌঁছাই তখন সময় রাত 3টা হবে, টোল দিয়ে দ্বিতীয় রাস্তা, দ্বিতীয় মানে সেকেন্ড ওয়ে বা লেন শুরু হলো। গাড়িতে আছি এবং গাড়িতে এসি অন ছিল, তাই আমি আমার একটু তন্দ্রা ভাব আসছিল, তাই আমি গাড়ির কাঁচ নামিয়ে গাড়ি চালানো শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম একটা অ্যাম্বুলেন্স আমার গাড়িকে হর্ন দিচ্ছে সাইড দেওয়ার জন্য, আমিও অ্যাম্বুলেন্স দেখে তাড়াতাড়ি সাইড দিলাম। আমি যখন গাড়িটাকে সাইড দিচ্ছিলাম তখন আমার গাড়ির স্পিড ছিল 90-এর কাছাকাছি, বুঝলাম হয়তো লাশের গাড়ি তাই দ্রুত গতিতে চালাচ্ছে। গাড়িটা যখন আমাকে ওভারটেক করে চলে গেল আমি গাড়িটার পেছনে কোনো নাম্বার প্লেট দেখতে পেলাম না। গাড়িটা ছিল হাফ সাদা হাফ লাল রঙের মোটামুটি পুরাতন মডেলের একটা গাড়ি বললে চলে। আমি মনে মনে চিন্তা করছিলাম এই গাড়ি এত স্পিডে কিভাবে চলছে। গাড়িটা আমার গাড়িকে ওভারটেক করার সময় করার এক মিনিটে আবার আমার সামনে থেকেই নাই হয়ে গেল। আমি ভাবলাম স্পিডে চালাচ্ছে বলেই হয়তো আগে চলে গেছে, কিন্তু এটা চিন্তা করতে না করতেই অ্যাম্বুলেন্সটা ঠিক বিপরীত দিক থেকে আমার গাড়ির দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো। আমি মারাত্মক ভ্যাবা চাকা খেয়ে গাড়িটা কিভাবে বাম সাইডে নিলাম, কিভাবে ব্রেক করে গাড়িটা দাঁড় করালাম আমি বলতে পারবো না। খালি বুঝলাম গাড়িটা খুব স্পিডে ফুল ওয়েতে উল্টো আবার কুমিল্লার দিকে চলে গেল। আমি মাথায় আনতে পারছিলাম না যে দুটো ওয়ে থাকতে গাড়িটা এইভাবে ভুল ওয়েতে কেন এত জোরে চালিয়ে গেল। আমি আপনার এই কথাটার মিনিং বুঝিনি। আচ্ছা তা মানে আচ্ছা যাই হোক, তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন মনে করে আবার গাড়ি চালানো শুরু করলাম। মেঘনা ব্রিজ যখন আমি পার হলাম এবং মেঘনা ব্রিজ পার হতেই একটা বড় মোড় পড়ে এবং সেই মোড়টা পেরোলে একটা টঙের দোকান চোখে পড়ল। গাড়িটা দাঁড় করিয়েই এক কাপ চা পান করলাম আর চিন্তা করতে লাগলাম অ্যাম্বুলেন্সের কথা। আবার গাড়ি চালানো শুরু করলাম। টার্গেট ছিল ভোর হওয়ার আগেই যাত্রা বাড়ি ক্রস করতে হবে, নইলে জ্যামে পড়ে যাব, এটাই মাথায় কাজ করছিল। এমন সময় আবার পেছন থেকে হর্নের আওয়াজ। আমি লুকিং গ্লাসে তাকাতেই আমার বুকটা আবার ধরফর করে উঠল। আবার সেই অ্যাম্বুলেন্স সাইড দেওয়ার জন্য হর্ন দিচ্ছে। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, সাইড দেওয়ার জন্য গাড়ি বাম সাইডে নিলাম। দেখি অ্যাম্বুলেন্স ও আমার গাড়ি বাম সাইডে চলে গেল, ওভারটেক করছে না আর নন স্টপ হর্ন দিয়েই যাচ্ছে। সাইড দেওয়ার পরও ওভারটেক করছে না। কেমন যেন সব উল্টা পাল্টা মনে হচ্ছিল। কি করব চিন্তা করতেই জোরে ব্রেক চেপে ধরলাম, গাড়ি দাঁড়িয়ে গেল। আমার পেছনে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে গেল। আমি পেছনে তাকিয়ে গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সের দিকে ওই রকম চিন্তা করতেই গাড়িটা জোরে টান দিয়ে সামনে চলে গেল। আমি মনে মনে চিন্তা করলাম আমি কি ডাকাতের কবলে পড়তে যাচ্ছি। আশেপাশে গাড়ি মানুষ কিছু চোখে পড়ছে না। কিছুক্ষণ বসে থাকার পর চিন্তা করলাম আবার গাড়ি চালিয়ে সামনে আগাই। এগোতে থাকলাম। 5 মিনিট গাড়ি চালানোর পর আবার সামনে অ্যাম্বুলেন্সটা। আমার গাড়ি দেখার পর অ্যাম্বুলেন্সটা স্পিড কমে আসতে লাগলো। আমি হর্ন দিয়ে সাইড খুঁজছিলাম কিন্তু সাইড দিচ্ছে না। এইভাবে মিনিট তিনেক একই রকম চলার পর অ্যাম্বুলেন্সটা সাইড দিল। আমি ওভারটেক করে সামনে চলে গেলাম। সামনে গিয়ে পেছনে তাকাতে দেখলাম অ্যাম্বুলেন্সটা রোড থেকে বাম সাইডে ফসলের ক্ষেতের দিকে গাড়িটা নামিয়ে দিল। আমি গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেমে দৌড়ে পেছনে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট মানুষগুলোর কি অবস্থা দেখার জন্য গেলাম। ওখানে গিয়ে যা দেখি আমি নিজেকেও বিশ্বাস করতে পারছিলাম না। গিয়ে দেখি ওখানে কিছু নেই। আমি ওখানে একা দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম এটা নর্মাল কিছু না। জোরে দৌড় দিয়ে গাড়িতে উঠলাম আর যত জোরে পারি তত জোরে গাড়ি চালাতে থাকলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স আবার আমার গাড়ি ফলো করা শুরু করছে। আমি যত জোরে পারি গাড়ি চালাতে থাকলাম, আল্লাহকে ডাকতে থাকলাম। এইভাবে কতখানি গাড়ি চালিয়েছি জানি না। হঠাৎ আজানের শব্দ শুনতে পেলাম। আজান শোনার পর গাড়ির চাকা বাস্ট হওয়ার মতো শব্দ পেলাম। পেছনে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্সটিও নেই। নিজের মাঝে প্রাণ ফিরে পেলাম। মনে হল সামনে মসজিদ দেখে গাড়ি দাঁড় করিয়ে ফজরের নামাজ আদায় করলাম আর ওই মসজিদের ইমাম সাহেবের সাথে ঘটনাটা শেয়ার করলাম। উনি আমাকে জানালেন অনেক সময় যারা আমার মতো একা ড্রাইভ করে তারা এরকম ঘটনার মাঝে পড়ে, কারণ কয়েক বছর আগে এইরকম একটি গাড়ির কারণে এইরকম একটি অ্যাম্বুলেন্সের রোগী সহ পুরো অ্যাম্বুলেন্স থাকা সবাই খাদে পড়ে মারা যায়। এরপর থেকে অ্যাম্বুলেন্সটা অনেকের চোখে পড়েছে। তিনি আমাকে একটু বিশ্রাম নিয়ে ঢাকায় রওনা দিতে বললেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বাংলা টাইপের, বাংলা টাইপ করতে কি কোনো ভুল হলে তারপরে তিনি ছিল দিয়েছেন, ক্ষমা চেয়েছেন। যাই হোক, আপনি চিন্তা করতে পারেন যে একটা হাইওয়েতে কোনো একটা সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং কোনো একটা অ্যাক্সিডেন্ট ঠিক না, মানে একটা গাড়ির কারণে, হ্যাঁ অ্যাক্সিডেন্টই, অ্যাম্বুলেন্সের ঝামেলা হয়েছিল। তারপর থেকে সেই অ্যাম্বুলেন্সটা, অ্যাম্বুলেন্সে সবাই তো মারা গেছে, সেই অ্যাম্বুলেন্সের অস্তিত্ব আছে কিনা কে জানে, বাট সেই অ্যাম্বুলেন্সটা তারা করে ফিরছে। যারা চট্টগ্রাম থেকে ঢাকা আসছেন, যারা রাস্তায় আছেন, তারা যদি এখন এই মুহূর্তে যদি একা গাড়িতে থাকেন বা ড্রাইভ করে আসেন, আর যদি মনে হয় যে কোনো একটা অ্যাম্বুলেন্স আপনাকে হঠাৎ করে ফলো করা শুরু করেছে, যে অ্যাম্বুলেন্সের কোনো অস্তিত্বই নেই, ব্যাপারটা চিন্তা করে দেখবেন কি অদ্ভুত লাগে। এবং আপনিও কোনো কোনো না কোনো সময় হয়তো এইরকম কোনো একটা গাড়ি বা কোনো একটা বাসের সন্ধান পেয়ে যেতে পারেন, যেই ট্রান্সপোর্টের বা সেই যেই গাড়িটার ভেতরে সবাই মারা গিয়েছে এবং সেই গাড়িটা এখনো তাড়া করে ফিরছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ঘটনাটি। দ্যাট নোট, আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio 40 and don't stop the 40.
Bhoot FM, the night comes alive with Grameen Phone.
Hello, Rasul Bhai. আসসালামু আলাইকুম। অনেকদিন থেকেই ভাবছি যে ভূত এফএমে ঘটনা শেয়ার করব। ঘটনাটি একটি বাড়ির পার্টিকুলার একটি রুমকে নিয়ে। তো বিল্ডিংটি ছিল একটি তিনতলা বিল্ডিং, এবং যে রুমটিকে নিয়ে এই ঘটনা সেটি হচ্ছে দোতলার একটি পার্টিকুলার রুম। ঘটনাটা বলতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডে বলতে হয় যে আমি 2007 সালে আমার গ্রাজুয়েশনের পরে একটি অফিসে জয়েন করি। সেই অফিসের বিল্ডিংয়ে যেই ঘটনাটা ঘটেছে আর কি, সেই অফিসেরই এই বিল্ডিংটা। এটা ছিল তিনতলা বিল্ডিং এবং ঢাকারই একটি স্বনামধন্য একটি জায়গায় এই বিল্ডিংটা। তো যে রুমটার কথা বলেছিলাম, দোতলার একটি পার্টিকুলার রুম, তো সেখানে রুমটা ব্যবহৃত হতো বেসিক্যালি স্টোর রুম কাম আর্কাইভ রুম, মানে রুমটাতে বিভিন্ন অপ্রয়োজনীয় বা আপাতত লাগবে না এরকম জিনিস যেভাবে স্টোর রাখা হতো। পাশাপাশি আমাদের কতগুলো আলমিরা ছিল, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, যেগুলো আসলে 2-4-5 বছর আগে সেগুলো আর্কাইভিং করা হতো। এবং যেহেতু গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে রাখা হতো, সবাইকেই বিভিন্ন সময়ে দেখা যেত যে ওটা রেগুলার বেসিসে অ্যাক্সেস করতে হতো। বাট ওই রুমটার যে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে রুমটা মাঝে মাঝে হঠাৎ রুমটা একটি হরর এক্সপিরিয়েন্স দিত যারা রুমটাতে প্রবেশ করতেন। সাধারণত যেটা ঘটেছে সেটা হচ্ছে যে একা একা যারাই দেখা গেছে যে রুমটাতে প্রবেশ করেছেন, হঠাৎ করে তারা যেটা করতেন যে তারা বের হওয়ার যেই দরজাটা সেটা হারিয়ে ফেলতেন। এবং এই ঘটনাটা ওই অফিসের অনেকের সাথে ঘটেছে। তো এইটাতে অনেকেও ছিলেন যে তারা হয়তো ইউজ টু ছিলেন, তারা তো ওয়েট করতেন। সবচেয়ে বড় যেই মানে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওই রুমটাতে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করতো না, কাজেই রুমটার ভেতরে আটকে গেলে অপেক্ষা করা ছাড়া যে অন্য কেউ ওই রুমটাতে আসুক, এছাড়া অন্য কোনো উপায় ছিল না যে অন্য কাউকে ডাকা বা নক করা। দরজা যে নক করবে সেটাও সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে যে দরজা পেলে না দরজা নক করবে। তো ইট ওয়াজ রিয়েলি এ ভেরি মানে হরিবল এক্সপিরিয়েন্স ফর লাইফ টাইম। আমি নিজেও একবার এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল। সেটা হচ্ছে আমরা চেষ্টা করতাম, মানে সাধারণত যারা একটু পুরাতন স্টাফ তারা গাইড করতেন অন্যদেরকে, অন্য কোনো হরর এক্সপিরিয়েন্স এই বিল্ডিংটাতে ছিল না পার্টিকুলার এই রুমটা ছাড়া। সেটা হচ্ছে যে যখনই কেউ ওখানে একা একা যাওয়ার প্রয়োজন হতো, অন্য তার একজন কলিগ যে হয়তো অতটা বিজি না, তাকে একটু ডেকে নিয়ে যাওয়া যায়, ভাই আমার ওখানে একটা কাজ আছে, একটু আমার সাথে একটু সঙ্গ দেন কিংবা আপনিও চলান, আপনার কোনো কাজ থাকলে আমরা করে আসি ওখান থেকে। তো একদিন যেটা হলো সেটা হচ্ছে যে আমি আমার কলিগকে নিয়ে ওই রুমটা জায়গাতে গেলাম, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল আমাদের আবার রিট্রাইভ করা দরকার ছিল। তো ওখানে যাওয়ার পরে আমাদের মনে হলো যে আমাদের যেই ফাইলটা দরকার সেটা সোর্স করতে আমরা ভুলে গেছি। তার কলিগ আমাকে রেখে উনি বের হলেন, আমিও ফাইল দেখতে থাকলাম। হঠাৎ করে আমার ফিল হলো যে দরজাটা বোধ হয় লেগে গেছে, কিংবা আমার একটু হয়তো আমি ভয় ভয় পাচ্ছিলাম যে আমি বের হয়ে যাবো, অস্বস্তি কাজ করছে। আমি খেয়াল করে দেখলাম যে এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা নেই, মানে দরজাই নেই। তো আমি জাস্ট আমি নো হয় এরকম একটা ফিলিংস যে আমি কি করবো, আমার মনে হচ্ছিল যে আমি মাথা ঘুরিয়ে তখনই হয়তো পড়ে যাবো। তো যাক, আল্লাহর অশেষ রহমত, যে কিছুক্ষণের ভেতরেই আমার কলিগ ওখানে চলে আসছেন এবং ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে ভাই হোয়াট হ্যাপেন্ড উইথ মি। তখন বললেন আমাদের খুব একটা ভুল হয়েছে, নেক্সট টাইম যদি কখনো আসো তাহলে একটা কার্ড বা অন্য কিছু ওই দরজার মাঝখানে দিয়ে রাখা, মানে যাতে করে দরজাটা পুরোপুরি লেগে না যায়। দরজাটা পুরোপুরি লেগে গেলেই এই ধরনের ঘটনা সাধারণত ঘটেছে। একদিন যেটা ঘটে সেটা হচ্ছে আসলেই মানে সো প্যাথেটিক এবং রিয়েলি হরিবল। আমাদের অফিসটাতে একটা নতুন একজন কলিগ উনি জয়েন করেন। তো মাঝে মাঝে দেখা যেত যে আমাদেরকে হয়তো 6-7 পরেও মাঝে মাঝে থাকতে হতো, একটু লেট নাইট অফিস করতে হতো 7-8-9। আমরা থাকতাম সাধারণত হয়তো যদি ওরকম প্রেশার থাকে ইউনিটগুলো হয়তো একজন দুজন করে এমপ্লয় হয়তো ডিপ্লয় করতে যায়, আর শিফটিং হয়তো করে দিত যে ঠিক আছে 9 পর্যন্ত তোমার 2-3 হয়তো থাকো। তো যেদিনের ঘটনা সেদিন ওই ফ্লোরটাতে উনি ছাড়া আর কেউই ডিউটিতে ছিলেন না, আর যারা ছিলেন তারা একজন ছিলেন 3 আর একজন ছিলেন হয়তো গ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোরে আর কি। তো উনি স্বভাবতই ওনার কোনো একটা কাজে ওনাকে রুমটাতে যেতে হয়, এবং মানে লাকিলি আর আনলাকিলি ওই রুমটা সম্পর্কে উনি আগে অবগত ছিলেন না, মানে রুমটা সম্পর্কে যে ঘটনা সেটা উনি জানতেন না। উনি রুমটাতে ঢুকে যান এবং কোনো একটা কারণে যেটা হয় যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রুমটার মানে ইলেকট্রিসিটি কানেকশন পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে রুমটা অন্ধকার হয়ে যায়। এবং ওনার কাছ থেকে শোনা যে অ্যারাউন্ড 1.5-2 hours মতো ওই রুমটাতে উনি আটকাছিলেন, এবং যেহেতু 3 যিনি ছিলেন উনি জানতেন যে উনি ওই ওই ফ্লোরটাতে উনি কাজ করছেন, এবং অনেকক্ষণ ওনার কোনো খবর না পেয়ে উনি নিজেই আসেন ওনার খোঁজ করতে, এবং শেষ মুহূর্তে কোথাও না পেয়ে ওনার মনে হয় যে হয়তো ওই রুমটাতে উনি গেলেন কিনা, পরে ওনাকে মুমূর্ষু অবস্থায় ওখান থেকে উদ্ধার করা হয়। যদি ওই ভদ্রলোক উনি যদি না যেতেন তাহলে হয়তো কোনো আরো কোনো বাজে ঘটনা হয়তো ঘটতে পারত। তো যাক, উনি সে যাত্রায় উনি বেঁচে যান, এবং ওনাকে প্রায় 1 মতো উনি ডক্টরের পরামর্শে উনি চিকিৎসা নিয়েছেন, এবং ওনার মানসিক অবস্থা ছিল বিপর্যস্ত। তো দীর্ঘ 1 পরে উনি অফিসে আসেন, এবং উনি খুব বেশি দিন আর ওখানে কন্টিনিউ করেননি। তো আমিও এরপরে খুব বেশি দিন আর ওখানে কাজ করিনি, এরপরে আমি ওনার একটা ভালো জব অফার পেয়ে যাই, তো আমি ওখান থেকে চলে আসি। রিসেন্টলি আমি একবার ওখানে গিয়েছিলাম, তো ওই বিল্ডিংটা থেকে অফিসটা অনেক আগেই শিফট করে চলে গিয়েছে। তো ওই বিল্ডিংটাতেও মাঝখানে শুনেছিলাম যে রিমডিফিকেশন করেছে, মাঝখানে গিয়ে দেখলাম কিছুটা মডিফিকেশন করেছে, এবং খুব শীঘ্রই হয়তো ওটা ভেঙে হয়তো নতুন কোনো অ্যাপার্টমেন্ট করে ফেলবে। তো আসলে সঙ্গত কারণেই আমি ইনফরমেশন ডিটেলটা শেয়ার করতে পারছি না। তো এটা এতটুকু বলি যেটা ঢাকা শহরের একটি অফিসার জায়গা, বা অনেকে হয়তো জানেন হয়তো জানেন না, যারা জানেন না তাদের জন্য আসলে শেয়ার করা। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসেনার্স।
Bhoot FM, the night comes alive with Grounding Form.
Yes, the night comes alive with Grounding Form. Shunchan shop shumai radio 48.2 FM. আমি রাসেল আছি সাথে, এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আছেন, এবং আমাদের আরও একজন নতুন অতিথি আছেন। আমি আশা করব যে এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো আপনারা শুনেছেন সেই ঘটনাগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই মুহূর্তে আমাদের নতুন অতিথির কাছে আমরা যাব ঘটনায়, তবে তার আগে আপনাদের পাঠানো কিছু আপনাদের ইনবক্সে যে সমস্ত মেসেজ আপনারা করছেন এবং আপনারা যে সমস্ত কমেন্ট করছেন সেই কমেন্টের কিছু জিনিস, মানে কিছু কমেন্ট আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ফুর্তির পেজে অলরেডি অনেকেই আমাদেরকে লিখছেন, এবং তিনি বদলে যেমন আমাদেরকে অরবিন জীবন লিখেছেন যে অনেকদিন পর শুনছি, ভালো লাগছে। প্রিন্স উজ্জ্বল হাসান আছেন আমাদের সাথে সার্ভার থেকে, তিনি শুনছেন। আমাদের সাথে আছেন আশরাফুল হক, এছাড়াও আমাদের সাথে আছেন আন্দন শাকিল, মোহাম্মদ জয় আমাদের সঙ্গে আছেন, রুদ্র নীল দেব আমাদের সঙ্গে আছেন, আদনান হৃদয় আমাদের সঙ্গে আছেন, হাবিবা খান আমাদের সঙ্গে আছেন,
আছেন আমাদের সঙ্গে, আছেন দেখতে পাচ্ছি আব্দুস সামাদ, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তিনি সাতক্ষীরা থেকে আছেন আমাদের সাথে, এমডি রাফি আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মৌ গাজীপুর থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মাহমুদ সিকদার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সোহাগ জোহান আছেন আমাদের সঙ্গে, সবুজ স্বপ্ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি নূর আলম তালুকদার, রেজাউল করিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সুস্মিতা দাস দোলা পটুয়াখালী থেকে শুনছেন, আয়াত চৌধুরী আমাদের সঙ্গে আছেন, তারা তিন বন্ধু মিলে শুনছেন, ইমরান হুসাইন আমাদের সঙ্গে আছেন এবং তার কাছে ভালো লাগছে, মেহরাব হোসেন মুগ্ধ চট্টগ্রাম আমাদের সাথে আছেন ময়মনসিংহ থেকে, এছাড়াও শান্ত বড়ুয়া আছেন সিলেট জৈন্তপুর থেকে, এছাড়া আমাদের সঙ্গে আছেন শেষ দিগন্ত এবং সিলেট থেকে তিনি আছেন, ফাহিম আল শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্টার্লিন আর সাইমা এবং তিনি অনেকদিন পর ভোটাফ্রম শুনছেন, এমডি বকুল হাসান নওগাঁ থেকে শুনছেন আমাদেরকে, আনোয়ার আরিয়ান অর্ণব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মুন্না, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাব্বির হোসেন তালুকদার সহ আরও অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায় আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
সৈকত আহমেদ সাগর
জি,
আমি ধানমন্ডি থেকে এসেছি।
ওকে,
তো আমার যে ঘটনাটি ওটা আমার মানে বাসার পাশেই একটা পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট, ওটা আপনার কমপক্ষে আপনার 15-17 বছর ধরে উনি কোনো কাজ করছে না, আপনার নর্থতলা ফাউন্ডেশন করেই রেখে দিয়েছে, কোনো কাজ হচ্ছে না, যে কোনো কারণবশত আমি এটা জানি না। তো প্রথম ঘটনাটি শুরু হয় আপনার 2011 সাল থেকে, এটা ফার্স্ট হয় তো এটা হলো রাতের দিকে, আমরা আমাদের ফ্যামিলিতে সবাই গেট টুগেদার একটা ই হয়, যেখানে আমার ফ্যামিলি কাজিন টাজিন সবাই আসে, তো রাত 1:30-2 এরকম টাইম হবে, আমরা অনেক বিকট ভাবে খুব জোরে শব্দ পাই, তো শব্দ পাওয়ার সাথে সবাই আমরা বারান্দা মানে বারান্দা দিয়ে আপনার অ্যাপার্টমেন্টের পুরোটা দেখা যায়, তো আমরা সবাই শব্দটা পেয়ে বারান্দায় আসি, এসে দেখি কোনো কিছু নেই, আমরা মানে মনে করি যে হয়তো বা উপর দিয়ে কোনো কেউ কাজ করতেছে, বাসটা হয়তো বা পড়ে গেছে।
আচ্ছা,
তো তখনই আমি আগে এরকম কিছু শুনেছিলাম এই অ্যাপার্টমেন্টের ব্যাপারে, নাকি অনেক খারাপ কিছু আছে
জি,
তো আমি এটাও শুনেছি যে ভূত বা আত্মা যেগুলোই থাকে নাকি মোবাইলে ধরা পড়া যায়, তো আমি তখন সনি সাইবার শট একটা সেট ইউজ করি, আমি ওইটা দিয়ে আপনার 50-60 মতো ছবি তুলি, ছবি তোলার পর আমি এটা রুমে বসে আমি দেখি অনেকগুলো ছবি দেখতেছি, ডিলিট করতেছি পাচ্ছি না কিছু, তো মাঝখানে একটা ছবিতে দেখি একটা মানে সাদা মুখ মানে হেসে আছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এটা আমি এখন পর্যন্ত এই ছবিটা আমার
এদিকে অবয়বের মতন একটা মানুষ আপনি সত্যি দেখেছেন,
এটা আমরা ছোটবেলায় একটা মাস্ক পরি যেটা রেডিয়ামের মতো জ্বলে থাকে হয়তো আপনি দেখেছেন,
তাহলে সেটা হয়তো মানে প্রথম কথা হচ্ছে মোবাইলে ধরা পড়ে এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত না, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনি যেটা বলছেন টেকনিক্যাল ফল্ট হতে পারে, অনেক সময় আলো লেন্সে ঢুকে গেলে, আপনি আপনি আমি আমি আপনাকে বলছি না যে আপনি ভুল কিছু বলছেন, আমি বলছি যে এটা হতে পারে, বাট আপনি যদি সত্যি মনে করে থাকেন যে অস্বাভাবিক কিছু হচ্ছে হতে পারে, আমরা কেউ তো আসলে বলতে পারি না, বাট আপনি অবয়বটা পুরোপুরি দেখেছেন এবং সেটা কি ভয়ঙ্কর ছিল না, সেটা একটা মানে ছেলে না মেয়ে
যাকেই দেখাই সবাই মানে জিনিসটা দেখলেই বুঝতে পারে যে না এটা একটা কঙ্কাল বা একটা কিছু, তাকেই হেসে আছে।
আচ্ছা,
তো এইটা যাওয়ার পর এর পর ঘটনা হয় আমার কাজিনের সাথে, তো তার নাম হচ্ছে মুন্না, তো সে আমার বাসায় একদিন থাকে, তো রাত্রে আমি আমি একটু লেট করে শুই রাতে, আমি ড্রয়িং রুমের টিভি দেখছি আর ভাইটা শুয়ে আছে আমার রুমে, তো আমি যখন টিভি দেখছি হঠাৎ আমি ওই ভাইয়ার চিৎকার শুনি, চিৎকার শুনে আমি যাই দৌড়ে গিয়ে লাইটটা অন করি, অন করে দেখি আমার ভাইটা মানে মানে এক পা খাটের উপরে আর একটা পা খাটের নিচে মানে ঝুলে আছে এরকম অবস্থা। আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কি হয়েছে, ভাইয়া বলল যে আমি শুয়ে আছি, হঠাৎ আমার কে যেন পাটা টেনে নিয়ে আসলো। টেনে না সাথে আমার এক পা পড়ে যাওয়ার সাথে আমি চিৎকার করে উঠি। তো এখানেই শেষ হয়নি।
হ্যাঁ,
পরের ঘটনাটি ঘটে আমার আম্মুর সাথে। আমার আম্মু আমার রুমটা সচরাচর যায় না, তো আমার রুমটা আবার খুব ঠান্ডা, গরমকালে আমার রুমটা খুবই ঠান্ডা থাকে। তো আম্মু রাতের বেলা ওই রুমটায় শোয়।
আচ্ছা,
এটা মানে আপনার 7:30-7:30 দিকে অন্ধকার হয়ে এসেছিল। তো আম্মু শোয়, আম্মু আমাকে, আমি ছিলাম না বাসায়, আমি বাসায় আসার পর আম্মু আমাকে এটা বলে যে উনি যখন শুয়েছিল উনি কিছু একটা শব্দ পায়, যে মানে আমার জানলাটার ওই পাশের অ্যাপার্টমেন্ট ওই রুমে কেউ হাঁটছে। তো আম্মু উঠে, ঘুম থেকে উঠে সে লাইটটা অন করেনি, সে পর্দাটা সরিয়ে দেখে একটা কালো লম্বা অবয়ব, চোখগুলো লাল এরকম টাইপের, সে নাকি মানে আম্মুকে ডাকছে এবং সামনে একবার আসছে একবার দূরে যাচ্ছে, মানে ওই ওর এরিয়াটুকু পর্যন্ত।
আচ্ছা, বুঝতে পারছি।
তো আম্মুর সাথে সাথে সে কিছু না বুঝে সে চিৎকারও করতে পারছিল না, সে কাউকে ডাকতে পারছিল, সে শুধু আয়তুল কুরসি পড়তেছিল আর দেখতেছিল যে এটা তাকে ডাকতে ডাকতে এটা পিছিয়ে যেতে যে হঠাৎ করে এটা ব্যানিশ হয়ে গেল।
আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং এই যে ঘটনা আমরা শুনলাম সেই ঘটনা নিয়ে আপনার যে কোনো মূল্যবান মতামত কিন্তু আপনি জানাতেই পারেন, অবশ্যই জানাতে পারেন। যেমন আমি আমার মতামত জানিয়েছি, আপনি চাইলে আপনার মতামত জানাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখন কিছু কমেন্ট পড়ব এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে আমরা ওভার দ্য ফোনও কিন্তু কিছু ঘটনা শুনতে চাই। সুতরাং আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি অবশ্যই ঘটনা ছোট করে শেয়ার করতে পারেন আমাদের সাথে। আচ্ছা, অনেকদিন পর শুনছেন তোহা, এম এম মিরাজ চৌধুরী আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পর তিনিও শুনছেন এবং তিনি বলেছেন যে অনেক মিস করেছি তোমাদের, বাট ইনশাল্লাহ এখন থেকে রোজ থাকবো তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ মিরাজ, এবং আশা করছি যে আপনাকে রেগুলার পাবো, অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ওয়াহিদা সুলতানা লিখেছেন, ময়মনসিংহ থেকে শুনছেন তিনি। তিতাস খান আমাদের সাথে আছেন এবং তিনি তাকে নাকি বেশ ভয় লাগছে। নয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন গোলাম রব্বানি। ভয় এমন একটা জিনিস, লাগছে না লাগছে না, যখন একবার ধরে ফেলে তখন আবার খুব ভয়ঙ্কর হয়ে যায়। তো একটা মানে কি বলবো যে খুব সাধারণ একটা ঘটনা, সেই ঘটনাটা আবার আপনাকে অনেক বেশি ভয় ধরাতে পারে, আবার অনেক ভয়ঙ্কর একটা ঘটনা সেই ঘটনাটা হয়তো আপনাকে একেবারে ভয় লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়, এটা হতেই পারে। কিন্তু আসলে একটা মোমেন্টের ব্যাপার, যে ওই রাইট মোমেন্টে আপনার যদি কোনো একটা শব্দ বা কোনো একটা জায়গা যদি একটু অস্বাভাবিক লাগে বা মনে দাগ কেটে যায় তাহলে ভয় পেতে আপনি বাধ্য। আবার থাকে না যে অনেকে হয়তো অনেকে আবার মানে একটু মানে এই যে অনুভূতি বা অনুভব বা এই জিনিসগুলো অনেকের কিন্তু কম, তাদের বেটার মানে তাদের জন্য সবকিছু বেটার, যারা হচ্ছে একটু মানে বেশি সেন্সিটিভ তাদেরই বেশি ঝামেলা, যারা অতটা সেন্সিটিভ না তাদের কিন্তু ঝামেলা অনেক কম। এমডি প্লাবন আমাদের গাইবান্ধা থেকে লিখছেন এবং তিনি বলছেন তিনি আমাদের সঙ্গে আছেন। নাইবুর শাহাদাত হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ইনান ইনিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভূত এফএম সঙ্গে তিনি আছেন। কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি লিখেছেন ভূত এফএম তার অনেক পছন্দের। আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও শামীম আহমেদ লিখেছেন জামালপুর থেকে এবং তিনি বলছেন জামালপুর দড়িপাড়া বাইপাস মোড়ে আমাদের বাসা এবং তারা ফুর্তি অ্যাপ দিয়ে প্রথম ভূত এফএম লাইভ শুনছেন। রুহান রাকিব আমাদের সঙ্গে আছেন, সেকেন্ড স্ট্রোজার নাইস ছিল। এছাড়াও এম ডি মাসুদুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল হাসান রিশাদ। এছাড়াও রোহান শাওন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তুহিন ইসলাম। এছাড়াও খন্দকার স্বপন আমাদের সঙ্গে আছেন, শিপন আমাদের সঙ্গে আছেন, সবুজ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, সাব্বির হোসাইন আমাদের সঙ্গে আছেন, সজীব আব্রার আমাদের সঙ্গে আছেন, নাইমা ইসলাম লাবণী রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও মোহাম্মদ শাহজাহান আলী ফার্স্ট টাইম অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। উত্তম রয় আমাদের সঙ্গে আছেন, তিনি একা একা শুনছেন। ইউনুস নাইক আমাদের সঙ্গে আছেন ওয়েস্ট বেঙ্গল নাদনঘাট শাহাদাতপুর থেকে তিনি আছেন এবং তিনি সেখানে তিনি শাহাদাতপুর থেকে থাকেন, এখন মুম্বাই থেকে তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি ভূত এফএম তিন বছর ধরে ডাউনলোড করে শুনে আজকে প্রথম লাইভ শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ইউসুফ নায়েক। এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে আমরা পাবো এবং আপনি রেগুলার আমার সাথে লাইভ শুনবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এছাড়াও এমডি খোকন মিয়া আছেন আমাদের সঙ্গে, মনির আহমেদ আমাদের সঙ্গে আছেন, জনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও উচ্ছ্বাস, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিপা নেহা। এবং অনেক অভিযোগ যে তাদের এসএমএস পড়া হয় না, বাট পড়ে ফেললাম আপনার এসএমএস আপনার। এছাড়াও অচেনা বালক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ইমরা হোসেন, তাছাড়াও আমাদের সঙ্গে আছেন নীর সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে আমাদের পেজে www.facebook.com/bhootfm.rasel অথবা www.facebook.com/radio.foodthi এই দুটো পেজের যে কোনো একটা পেজে এসে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, আপনি চাইলে আমাদের পোস্টটা শেয়ার করতে পারেন, আপনি চাইলে আমাদের পেজে অন্যদের ইনভাইট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমরা একটা ছোট্ট বিরতিতে আবারও যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আমি ভূত এফএম এর একজন ভক্ত, আমি সবসময় শুনে পাই না, শোনার চেষ্টা করি। আমি দেখি একজন সাইকোথেরাপিস্ট। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার ফ্যামিলির সবার সাথে ঘটেছে, বিশেষ করে আম্মুর সাথে ঘটেছে। তো এই ঘটনাটা আমার আম্মু আমাকে অনেক পরে বলে, যখন ঘটেছে তখন সে কিছুই বলে না, অনেক পরে আমরা জানতে পারি ঘটনাটা। থাকার জন্য একটা বাড়ি ভাড়ার প্রয়োজন পড়ে, তো আমরা আশেপাশে বাড়ি নেওয়ার চেষ্টা করি কিন্তু আশেপাশে বাড়িটা আমরা পাইনি। তো আমরা একটু ভেতরের সাইডে আমাদের বাসা থেকে একটু ভেতরের দিকে একটা বাসা পাই, বাসাটা কোনো কারোর পছন্দ হয় না, কিন্তু ওই মুহূর্তে বাসাটা খুব জরুরি ছিল এবং বাসাটা আমাদের বাসা থেকে আধা ঘন্টার দূরত্ব হওয়ায় আমার ভাইয়ের বাসাটা ভাড়া নেয়। তো বাসাটা উঠে আমাদের তেমন একটা পছন্দ হয়নি, কিন্তু বাসার একটা ভালো দিক ছিল যে বাসাটার পাশে মানে বাসাটার দুটো অংশ ছিল, একটা অংশ কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আর একটা অংশ কাজ কমপ্লিট হয়নি। যে অংশ কাজটা কমপ্লিট হয়নি সে অংশে একটা বড় ছাদ ছিল এবং সেই ছাদটা আমাদের ফ্ল্যাটের একদম পাশেই ছিল, রুম থেকে বের হয়েই ছাদ আমাদের ফ্ল্যাটে উপরে একটা ছাদ ছিল। তো তখনও বাসাটা কাজ চলতেছিল আর ওই ছাদটার কারণে আমার ভাইয়ের বাসাটা নিয়েছিল যে অনেক বাতাস পাওয়া যাবে। তো বাসাটা আমরা উঠি, কিছুদিন থাকতে শুরু করি, বাসাটা কোনো সমস্যা ছিল না, কিন্তু রাত্রিবেলা ছাদ থেকে প্রচুর শব্দ শুরু করেছে, উপরের ছাদ থেকে ইট ফেলার শব্দ, ইট ভাঙার শব্দ, অনেক মানুষের কথার শব্দ। আমরা সবাই ভাবতাম যে হয়তো যেহেতু এই বাসার কাজটা এখনো শেষ হয়নি তো লেবার বোধ ছাদে থাকে। আমার আম্মা একদিন দাদাকে বলে যে তোমরা ছাদে থাকো কেন এত রাত্রে, তোমরা শব্দ করো, আমরা তো তোমাদের জন্য ঘুমাতে পারি না, যেটা আমার ফ্ল্যাটের উপরে ইচ্ছা। তো ওরা আমার আম্মুর দিকে তাকিয়ে বলে যে না খালি মা, আমরা তো সন্ধ্যার পরেই চলে যাই, আমরা তো ছাদে থাকি না, আর ছাদ থেকে কিভাবে শব্দ আসবে। আমার আম্মা ওদের কথা বিশ্বাস করে না যে ওরা হয়তো মিথ্যা কথা বলছে। আমার আম্মা পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করে যে এই ছাদ থেকে তো শব্দ আসে, আপনারা কিছু বলেন না। তো ওরা বলে কুইয়া, আমরা তো কোনো শব্দ পাই না, আপনারা কি শব্দ পান? ওদের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে যাবে, আমরা বাড়ির প্রতিটা মানুষ ছাদের শব্দ শুনি না, ছাদের শব্দ আমরা ঘুমাতে পারি না। তো যাই হোক, এই ঘটনাটা আমরা কিছু মনে না করে থাকতে শুরু করি। তো ওই ঘটনার কিছুদিন পর আমার আম্মা ওই বাসায় একটা ঘটনা ঘটে আমার আম্মার সাথে। তো ওই বাসাটার রুম ছোট ছোট ছিল, বাসাটার মাঝখানে রুমে আমার আম্মা থাকতো, যে রুম থেকে ড্রয়িং রুম এবং রান্না করেন দুটা দুই জায়গাটাই ভালোভাবে দেখা যেত। তো আমি আমার আম্মার সাথে ঘুমাতাম, কিন্তু আমার আম্মু একদম ঘুমিয়ে আছে, আমার আম্মুর বিছানার পাশে একটা ছোট টেবিল ছিল, ওখানে আমার আম্মুর ওষুধ, তারপর পানি, চশমা এগুলো রাখার রাখার জন্য আমি টেবিলটা রেখেছিল। তো একদিন আমার আম্মু ঘুমিয়ে আছে, তো হঠাৎ করে দেখতে পাই যে একটা আবু টেবিলের উপর বসে আছে। আমার আম্মু ভেবেছে আমি তুমি আম্মুর সাথে ঘুমাই, আমি হবে আর কি হবে। আমার আম্মু বলতেছে যে তুমি এখানে বসে আছো কেন, তুমি ঘুমাও ঘুমিয়ে পড়ো। তো আমার এটা কোনো কথা বলছে না, জাস্ট একভাবেই বসে আছে। রুমের লাইটটা বন্ধ ছিল, ড্রয়িং রুমের লাইট চালানো ছিল, ওখান থেকে রুমে আলো আসতেছিল। ওই আলোকে আমার আম্মু দেখতে পাচ্ছিল, অবয়টাকে চেহারা দেখতে পাচ্ছিল না। আমার আম্মু বারবারই বলছিল যে তুমি ঘুমিয়ে পড়ো, তুমি কেন এখানে বসে আছো। তো অবয়টা কোনো রিয়াকশন করছিল না। আমার আম্মু মনে হচ্ছিল যে অবয়টা এক দৃষ্টিতে আমার আম্মুর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বসে থাকার পর আমার আম্মু বলছে তুমি তো বসে আছো, যাও আমার জন্য পানি নিয়ে এসো। দু তিনবার বলার পর অবয়টা উঠে রান্নাঘরের দিকে যায়। আর ঠিক সেই মুহূর্তে আমার আম্মু দেখে যে আমি পানি নিয়ে আমার আম্মুর রুমে ঢুকছি, ড্রয়িং রুম থেকে আমার আম্মুর রুমে ঢুকছি, আর ওর অবয়টা জাস্ট রান্নাঘরে ঢুকে যায়। আমার আম্মু আমাকে দেখে বলছে যে তুমি না রান্নাঘরে যাচ্ছ বেলা, তুমি আমার ড্রয়িং রুম থেকে কি করে আসবো। তা আমি বলছি না আমি তো রান্না, আমি তো ড্রয়িং রুমেই ছিলাম, আমি ড্রয়িং রুমের টিভি দেখতেছি। আমার আম্মু বলছে তুমি এত রাত টিভি কেন দেখতেছো। আমি বলছি ভাই তখন আসলে বাইরে আসলে আমি ঘুমিয়ে পড়বো। তা আমার আম্মু বলছে ঠিক আছে তুমি এই লাইটটা জ্বালো। আমি লাইটটা অন করি, অন করে কিছুক্ষণ আমার সাথে কথা বলে আমি চলে যাই। আমার আম্মু আমাকে কিছু বলে না যদি আমি ভয় পাই, কারণ আমি বাসা জেগে ছিলাম, আমার সবাই ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আমার ভাইয়া চলে আসে, ভাইয়া চলে আসার পর আমার আম্মু আমাকে দেখে নিয়ে যায় ঘুমানোর জন্য, আমি রুমে চলে যাই। তো পরের দিন সকালবেলায় আমার আম্মু আমার ভাইয়াকে বলছিল যে আমি এ বাসা থাকবো না, তুমি অন্য একটা বাসা দেখো, এই বাসাটা আমার ভালো লাগে না। আমার ভাইয়া অবস্থা হ্যাঁ আমিও বাসা খুঁজতেছি, আমার ওই বাসাটা ভালো লাগে না, বাসাটা তো প্রচন্ড গরম, এত বড় একটা ছাদ অথচ কোনো বাতাস নেই, প্রচন্ড গরম ছিল, বিশেষ করে রাত্রিবেলা এত গরম লাগতো যে গরমের কারণে আমার ভাইয়া ঘুমাতে পারতো না। কিন্তু মজাদার তো হচ্ছে যে রান্নাঘরে পেছন সাইডটাতে প্রচন্ড বাতাস, এখানে ওখানে অনেকগুলো বিল্ডিং ছিল, কোনো বাতাস আসার কোনো রাস্তা ছিল না, কিন্তু তার জন্য রান্নাঘরটা প্রচন্ড বাতাস আসতো এবং বাতাসের কারণে মাঝে মাঝে চুলাটা পর্যন্ত মিলে যেত। কিন্তু রুমের ভিতরে কোনো বাতাস ছিল না, ছাদ দিয়ে কোনো বাতাস আসতো না। তো আমরা ওই বাসা বেশি দিন থাকিনি, আমরা বাসা অন্য একটা বাসা খুঁজে পাই, পরে আমরা বাসা ছেড়ে চলে আসি। তারপরে আমরা ওই বাসায় থেকে চলে আসার অনেক দিন পর আমার আম্মু আমাদেরকে এই ঘটনাটা বলে যে কারণে আমি ওই বাসা ছেড়ে চলে এসেছি, যাতে তোমরা ভয় না পাও, আমাদের সাথে খারাপ কিছু হতে পারতো, এই কারণে আমি চলে আসছি। তো আমি আমার আম্মার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে শোনা হয়। ধন্যবাদ রাশিকা।
Boot FM, the night comes alive with Grounding Form.
Welcome back. শুনছেন সবসময় অতিথিরা এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সবসময় ভালোর দলে আছেন। রিদওয়ান আমাকে SMS করেছেন এবং তিনি এই মুহূর্তে কক্সবাজারে আছেন উইথ হিজ কলিগস এবং তিনি সেখান থেকে শুনছেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস এবং সবার জন্য অনেক 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 থ্যাংকস। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাথে কক্সবাজারের কথা বলতে বলতেই চট্টগ্রাম থেকে একজন যোগ দিয়েছেন। এই কক্সবাজারের কথা বলতে বলতে আমরা চট্টগ্রামে যিনি আছেন আমরা তার সঙ্গে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নাম?
জি
জি ভালো আছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আচ্ছা, আপনার নেটওয়ার্কে মনে হয় একটু ঝামেলা হচ্ছে, আপনি যদি একটু আপনি আচ্ছা আপনার ঘটনাটা শুনি আগে আমরা।
ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, আমাদের আমার বাবা গ্রামে একটা দোকান করতো, দোকানের মধ্যে একদিন
কথা খুবই অস্পষ্ট আসছে, কথা ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি না কিন্তু।
এখন চিনতে পারছেন
আবার বলেন।
আমার আব্বা গ্রামে একটা মুদি দোকান করত, ওখানে হঠাৎ করে মাঝে মাঝে মানে খুবই উৎসাহী আছি, একদম রোজো রাখতো,
আপনি যেটা বলবেন সেটা কেউ বুঝতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা আসলে আপনি আমার মনে হচ্ছে একটু যদি দূর থেকে কথা বলতেন তাহলে মনে হয় ভালো হতো, ফোন থেকে একটু যদি দূরত্ব থেকে কথা বলতেন। না এখন আরো অস্পষ্ট আসছে,
মানে কোন ধরনের কাম তখন যেতাম, তো উনি আমার আব্বুকে বললেন যে আপনার দু তিন বছরের মধ্যে, আগামী দু তিন বছরের মধ্যে একটা বড় একটা বিপদ হবে আপনার, আপনি যদি একটা ম্যাচ বান না আসেন, মানে গ্রামের যারা নিষ্কৃতি বা অন্যান্য যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে খাওয়াবেন। তো স্বাভাবিক ভাবে আমার আব্বু ওটা পাত্তা দিবেন না, বললেন তুমি হয়তো একদিন এটা কথা বলবেন আর কি, কথা তো এড়িয়ে গেল। ঠিক তার এক বছর পরে আমার ভাই আমার আপু যাতে কিনা আমাদের এলাকা থেকে 3-4 কিলোমিটার দূরে দিয়ে দেওয়া হয়েছে, আমার আব্বুর ছিল 2 সন্তান তখন, আমার ভাগিনী যার বয়স ছিল মাত্র 1.5 বছর, আর একটা বাকিটা ছিল তার বয়স ছিল 3-4 থেকে 4 মাসের মতো।
আচ্ছা,
তো আমার যেভাবে আপনার 1.5 বছর হতো তখন তারা অনেক কথা বলতে পারতো না, কথা বলতে পারতো কিন্তু হঠাৎ করে অস্বাভাবিক বলতে লাগলো যে মানে
আমি যদি মারা যাই এই কথা জিজ্ঞেস করছি সে।
জি
আচ্ছা,
আমি যদি মারা যাই তাহলে আমাকে কবরের মধ্যে একা রাখবে?
তাহলে
কিরকম খুবই অন্ধকার পাই
আপনারা নিশ্চয়ই 1.5 বছরের একটা বাচ্চার সাথে কবর নিয়ে কোনো কথা বা মারা গেলে কি হয় এই টাইপের কোনো কথা নিয়ে কখনো আলোচনা করেননি, মানে প্রসঙ্গ আসারই কথা?
না
জি,
তো এই মতো হয়ে গেল আরো বিভিন্ন রকম কথা বলতো, ইভেন বিশেষ করে যখন সন্ধ্যা পড়বে যেটা রাত্রিবেলা একটু বিশেষ করে বেশি বলতো, যখন যখন বিদ্যুৎ চলে যেত তখন আরো বিশেষ করে বেশি করে পড়তো, মানে আমার অবস্থা মানে কবে রাত্রি মানুষের কি হয়, মানুষ খুব ভয় পায় ওখানে কি ওখানে কি একা থাকতে হয় আর কি। ঠিক তার 2-3 দিন পরে আমার আপু আমাদের বাড়িতে, আমি বাপের বাড়িতে আসতে ছিল আর কি রিক্সা করে, এটা হচ্ছে 2008 সালের ঘটনা মূলত। তো আপনার সাথে বাড়িটির পাশে পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মধ্যে একটা বারহলিয়া নামের একটা জায়গা আছে, ওখানে একটা মাজারও আছে, মাজার বসে মাজার বলে গেছে, তো ওই জায়গার মধ্যে সবে একটু স্লো আসে, কোনো গাড়ি একটু স্লোতে আসে, রিক্সাও আলাদা কিন্তু স্পিডে আসছে, মানে কোন ধরনের ওখানে একটু রেস্পেক্ট ওই রেস্পেক্টটা করে নাই, ওটা ক্রস করে আসার সাথে সাথে পেছন থেকে একটা মোটামুটি মাঝারি সাইজের একটা মিনিবাস এখানে এসে আমাদের আমার আপনি গাড়িকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার তো বেতনের ভাগিনি পুরো যার কথা বলছিলাম স্কুল পর্যন্ত, ও
আপনার কথা খুবই কেটে কেটে আসছে, আমি যেহেতু আপনার ঘটনাটা শুনেছি বাকি অংশটা আমি বলছি এবং পরে আপনার ঘটনাটা আমি পরে বলবো, মানে পরে ডিটেইলস শুনবো। তো আমাদের সাথে আমি কথা বলছিলাম এবং তার আগেও আমার সাথে বেশ কিছুক্ষণ কথা হয়েছে ওনার, উনি যেটা বলছিলেন যে ওনার 1.5 বছরের ভাগ্নি, সেই ভাগ্নি হঠাৎ করেই অস্বাভাবিক ভাবে মারা যায় এবং মারা যাওয়ার আগে সে অস্বাভাবিক ভাবেই এই কবর দিয়ে মৃত্যু নিয়ে কথা বলা শুরু করে। তো একজন 1.5 বছরের বাচ্চার এরকম কথা বলার কথা না, এবং একটা 1.5 বছরের বাচ্চার হঠাৎ করে মৃত্যুটাও খুব আকস্মিক এবং মৃত্যুর কয়েকদিন আগে থেকে এই কথা এই টাইপের কথা বলাটা সেটাও খুব অদ্ভুত একটা ব্যাপার, উনি সেটাই বলছিলেন। এবং ওনার ঘটনাটা অনেক লম্বা, ওনার পরিবারে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে ওনার বাবার সাথে ওনার মায়ের সাথে, এবং পুরো পরিবার আক্রান্ত বিভিন্নভাবে, এবং সেই ঘটনা উনি শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু ফোনে উনি যেখানে আছেন সেখান থেকে হয়তো মানে আমরা ঠিক ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না, যার জন্য আমি শুনতে পারলাম না। বাট ডেফিনেটলি আমি আশা করি যে উনি আমার আবদুল্লাহ ভাই আমাদেরকে রেকর্ড করে পাঠাবেন এবং সেই অডিও ক্লিপটি আমরা আপনাদেরকে শোনাতে পারবো, এবং আপনারা আপনাদের বোঝার সুবিধার্থেই বা আপনাদের ঝামেলা হবে বুঝতে এই জন্য হয়তো এখন পুরো ঘটনাটা আমরা শুনলাম না। বাট চমৎকার ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আবদুল্লাহ ভাই ফর জয়নিং আস, অ্যান্ড আশা করছি যে নেক্সট টাইম আবার আপনাকে আমরা পাব আমাদের সাথে। এখন যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরো কিছু আমাদের কাছে ঘটনা রয়েছে, সেই ঘটনা পড়বে শোনাবো আমরা ইমেইলের কিছু ঘটনা সেটা সম্পর্কে শোনাবো। তো চলে আসছি ইমেইলে। তো লিখেছেন যেভাবে আমি সেভাবেই পড়ছি, লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আজ আমার জীবনের এক অভিশপ্ত রাতের কথা শেয়ার করব আপনার সাথে, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম কুমু। ঘটনাটি ঘটে 2016 সালের অগস্ট মাসে। দিন তারিখ আমার ঠিক মনে নেই, শুধু মনে আছে দিনটা ছিল শুক্রবার। আমি বগুড়া গিয়েছিলাম বাবার সাথে। আমার বাবার পরিচিত এক আঙ্কেলের বাড়িতে উঠি। সেখান থেকে আমাদের বড় ফুপির বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ায় আমাদেরকে সেদিন রাতে ওই আঙ্কেলের বাড়িতেই থেকে যেতে হয়। বলতে রাখা ভালো যে আন্টি মারা গেছেন এক বছর হল, বাড়িতে শুধু আঙ্কেল এবং তার একমাত্র মেয়ে আনিকা। আনিকা আপুর সঙ্গে একদিন আমার বেশ ভালোই পরিচয় হয়ে যায়। রাতের বেলা বাবা আর আঙ্কেল এক ঘরে ঘুমোয়, আর আমাকে ঘুমাতে দেয় আনিকা আপুর সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল যে আনিকা আপু আমার সঙ্গে ঘুমোতে বেশ ইতস্তত করছিল। একবার তো বলল যে ড্রয়িং রুমে ঘুমাবে, কিন্তু আঙ্কেল বলাতে রাজি হয় আমার সাথে ঘুমাতে। ঘুমানোর সময় লাইট অফ করে সেই আপুটা কিছু অদ্ভুত কথা বলে আমাকে। আপুটা বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, আর যদি মাঝরাতে ঘুম ভেঙে কিছু দেখতে পাও তাহলে ভয় পেও না, প্লিজ চুপচাপ ঘুমিয়ে পড়ো, এবং চুপচাপ ঘুমিয়ে পড়ো, ভয় পেলেই মুশকিল। একটা অদ্ভুত অনুরোধ, কিন্তু কথাগুলো হাসতে হাসতেই বলছিল সে। কাজেই আমি গুরুত্ব দেইনি একদমই, তবে সে একটা কথা বারবার বলছিল, ভয় পেলেই মুশকিল, ভয় পেলেই মুশকিল। আমি বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম, বিধায় তাড়াতাড়ি ঘুম এসে যায়। হঠাৎ সত্যি সত্যি মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি ডান কাত হয়ে শুয়েছিলাম, মোবাইলে দেখলাম রাত 12:34 বাজে। বাম দিকে ফিরে শুতে যাব এমন সময় দেখি আনিকা আপু বিছানায় উঠে বসে আছে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে, কাচের জানালা দিয়ে আসা হালকা আলোতে দেখা যাচ্ছে আনিকা আপু বসে বসে একবার সামনে একবার পেছনের দিকে ঝুঁকছে। সাধক ঋষিরা মন্ত্র জপ করার সময় যেমন ভাবে ঝুঁকে ঝুঁকে পড়ে, অনেকটা সেরকম। আমি তখন একটু ভয় পেতে শুরু করেছি, তবু সাহস করে তার গায়ে হাত দিয়ে ডাকলাম, আনিকা আপু। সে আমার দিকে তাকাতেই আমি চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে যাই। তার চোখ দুটো রক্তিম বর্ণের, চেহারা ছিল ফ্যাকাশে, আর সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে আমি নিজেকে সামলাতে পারিনি। আমি খাট থেকে পড়ে যাওয়ার পর আনিকা আপুর আপুরূপী ভয়ঙ্কর মূর্তিটি বিছানা থেকে নেমে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি মেঝের সঙ্গে ঘেঁষে পেছনে সরতে থাকি, একসময় দেয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায়, আর সেই মূর্তিটি আমার সামনে এসে আমার মুখোমুখি হয়ে বসে। আমি সেই মুহূর্তে চিৎকার করে জ্ঞান হারাই। ঘটনা এখানে শেষ হলেও পারত, কিন্তু হল না। আমার জ্ঞান ফিরল তখন রাত, দেখলাম ঘরে আলো জ্বলছে, আনিকাপু বেশ স্বাভাবিকভাবে পানির গ্লাস হাতে আমার পাশে বসে আছে, কিন্তু আশেপাশে বাবা কিংবা আঙ্কেল কাউকে দেখতে পেলাম না। অথচ আমি যেভাবে চিৎকার করেছিলাম তাতে তাদের ঘুম ভেঙে যাবার কথা এবং এ ঘরে চলে আসার কথা। আমি বেশ ভালোই বুঝতে পারলাম যে এ ঘরে যা কিছু ঘটছে তার কিছুই তাদের কাছে পৌঁছচ্ছে না। আমি উঠে বসলাম, আর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার পাশে যে আনিকা আপু বসেছিল, সে ছাড়াও আরেকজন আনিকা আপু আমার থেকে কিছুটা দূরে মেঝেতে পড়ে আছে, তার নাক থেকে রক্ত পড়ছে, আর তাকে ঘিরে বসে রয়েছে আরো তিনজন একই রকম দেখতে আনিকা আপু। এটা দেখে আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসি আর বাইরে থেকে দরজাটা লক করে দিই। তখনই ঘরের ভেতর থেকে দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। আমি দরজার বাইরে আবার জ্ঞান হারাই। এরপর যখন জ্ঞান ফেরে তখন যা হওয়ার হয়ে গেছে। ততক্ষণে আনিকা আপু আর নেই। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলেন গত রাতে কি হয়েছিল। আমি ভেবেছিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আঙ্কেল আমার সব কথা বিশ্বাস করলেন। তিনি বললেন আনিকা আপু নাকি প্রায় তাকে বলত মধ্যরাতে সে নিজের মতো অন্য কাউকে দেখতে পায়, কিন্তু এতদিন তিনি কিছু বিশ্বাস করতেন না। আনিকা আপু যেভাবে মারা গেছে এই ঘটনার প্রায় এক বছর আগে আনিকা আপুর মা একইভাবে মারা যান। এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। সবাই অনেকবার বলা সত্ত্বেও আঙ্কেল ওই বাড়ি ছাড়তে রাজি হননি। কিছুদিন আগে আমি সেই বাড়িতে গিয়েছিলাম। আঙ্কেল এখন মাঝে মাঝে একা একা কথা বলেন। অনেকে বলে ওদের ওপর কালো জাদু করা হয়েছে, তবে আসল সত্যিটা আমি আজও জানি না। কিসমত আরা কুমু রাজশাহী থেকে লিখেছেন ঘটনাটি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে একটা মানুষ হয়তো আর একটা মানুষ, মানে এরকম ঘটনা ঘটেছে কিন্তু একই রুমের মধ্যে থাকতে গিয়ে ভয় পেয়েছেন, একটা মানুষ হয়তো দুটো মানুষ হয়ে গেছে, সেরকমও হয়তো শুনে থাকতে পারেন আপনারা। বাট আপনি একজনের সঙ্গে থাকতে গিয়েছেন, তাকে অনেকগুলো তাকে আপনি সামনে দেখলেন, সেটাও কিন্তু ভয়ের অংশ না। ভয়ের অংশটা আরো পরে, যেটা উনি লিখেছেন এক লাইনে, এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। প্রবলেমটা এখানে এই যে ঘটনাটা, এই ঘটনায় যার সাথে উনি থাকতে গিয়েছিলেন তিনি মারা যান। আপনি মানে ভয়ও পেলেন এবং যাকে নিয়ে ভয় পেলেন তিনি মারাও গেলেন, আপনি কিন্তু সেই ঘটনার একটা অংশ হয়ে গেলেন এবং আজীবন আপনি এই ঘটনাকে লুপে পড়ে যাবেন। আপনি এখান থেকে বেরোতে পারবেন না, কিন্তু বারবার ঘুরে ফিরে মনে হবে অনেক কিছু, এবং মনে হতে পারে যে আমি হয়তো বাঁচাতেও পারতাম, মনে হতে পারে যে আমার কিছুই করার ছিল না, এরকম অনেক কিছুই হয়তো মনে হতে পারে। কুমু সেগুলো লেখেননি, কিন্তু কুমুর মনের অবস্থা বসে যাচ্ছে এই ঘটনার ওই একটি লাইনেই। এবং আমি আশা করব যে আপনারা মানে কুমু ভালো থাকবেন, এন্ড এইরকম ঘটনা যেন কারোর সাথে আর কখনো কোনোদিন না ঘটে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আপনারা ফেসবুকে যেটা লিখছেন সেটা আমরা পড়ব, তবে তার আগে আমাদের প্রথম যে অতিথি ছিলেন তার এটা কোনো ঘটনা না, তিনি একই সাথে একটা মানে এটাকে কোইন্সিডেন্স বলতে পারেন, সেটা তিনি একটু শেয়ার করবেন। আপনার নামটা আরেকবার প্লিজ একটু বলবেন, বলে তারপর আপনার ঘটনাটা জানানো যাবে।
আমি মোহাম্মদ তারিকুল হাসান, পামগেট থেকে।
জি,
আমি ঢাকা থেকে যখন ঈদের ছুটিতে বাসে যাচ্ছিলাম, তো রাস্তায় টাঙ্গাইলের মধ্যে অনেক জ্যাম ছিল দেখে, তো রাতের মধ্যে চিন্তা করলাম যে কিছু একটা করি। তো ভূতের হ্যামটা 16 তারিখে ভূতের হ্যামটা আমার শোনা হয়নি, আমি ওটা ডাউনলোড করলাম একটা সাইট থেকে, ডাউনলোড করে সেটা শুনতেছি। তো আমার সাথে যেটা ঘটছে, তো আমি শুনতে শুনতে একটা পর্যায়ে একটা ভাইয়া গল্প করতেছিল যে মানে গল্প না, ওনার ঘটনা যেটা শেয়ার করতেছিলেন সেটা হচ্ছে উনি রাতের বেলা ফিফথ ফ্লোরে ওনার বাসায় উনি শুয়ে আছেন, তো উনি হঠাৎ করে একটা মহিলার আর্তনাদ শুনতেছে যে এমন কেউ কি না আমার এই বাচ্চাটাকে সাহায্য করবে, কিছু অর্থ দিয়ে সাহায্য করবে, এরকম কথাগুলো ছিল। তো আমি জাস্ট যখন এই ঘটনাটা শুনলাম তখন আমি শকড, কারণ আমার পরীক্ষা ছিল 15 তারিখে, 15 তারিখে পরীক্ষা শেষ। তো আমি বাসায় যাওয়ার টিকিট কাটার জন্য টেকনিক্যাল যাচ্ছিলাম, তো টেকনিক্যাল থেকে আস্তে আস্তে আমি যখন খামার বাড়ি নামি তখন প্রায় 11:15 বাজে। তো আমি ইন্দিরা রোড দিয়ে আমার বাসার দিকে যাচ্ছি, তো ওই ভাইয়া যে গল্পটা বলছেন আমি যদিও পরে শুনছি, বাট 15 তারিখ রাতের বেলা আমি এইরকম 11:30 দিকে রোড দিয়ে যখন যাচ্ছি তখন শুনতেছি এক মহিলা কোলে একটা বাচ্চা কাপড় দিয়ে পেঁচানো, মহিলাটা একটু পাগলি টাইপের, মানে চুলগুলো আওলা ঝাওলা, মোটামুটি মধ্যবয়স্ক একজন মহিলা, উনি এরকম একটা বিল্ডিং এর দিকে তাকায় থেকে চিৎকার করতেছে যে এমন কেউ কি নাই যে আমার বাচ্চাটাকে একটু সাহায্য করবে, আমার বাচ্চাটা অসুস্থ, আমাকে কি সাহায্য করবে। মানে জিনিসটা হচ্ছে এরকম, উনি ওনার ওই কথাটা যদি কেউ শুনতো মানে অটোমেটিক হয় না জিনিস, এত করুণার তো না,
মন খারাপ হয়ে যেত,
মন খারাপ হয়ে যেত আর কি, যে আপনার কাছে যদি ওই মুহূর্তে কিছু খুচরা টাকা থাকতো
নরম হয়ে যেত মন।
হ্যাঁ, এবং আমি পেছনে তাকে মানে আশপাশে তাকে দেখি যে মানে রাস্তায় কোনো মানুষ নাই, আর উনি আরো আশপাশে যে আমি যে যাইতেছি উনি আমার দিকে পর্যন্ত তাকাচ্ছে না, উনি শুধু বিল্ডিংটার দিকে তাকায় আছে। তো এবং ওই বিল্ডিংটাতে কোনো দারোয়ান ছিল কিনা বুঝলাম না, আশপাশে কোনো মানুষ নেই, শুধু আমি দেখতেছি ওই মহিলা ওই বিল্ডিংটার দিকে তাকায় থেকে এরকম আর্তনাদ করতেছে। তো এই জিনিসটা আমি কোইন্সিডেন্স কিনা জানি না, বা এরকম ঘটনা কি কারোর সাথে ঘটতেছে কিনা যে এরকম এক বাড়ির সামনে এত রাতের বেলা এক মহিলা এরকম করে আর্তনাদ করতেছে। আসলে এটাই ছিল আমার কথা যে আসলে কি আশপাশে কি সবাই এরকম বুঝতেছে এই জিনিসটা যে রাতের বেলা এরকম এক মহিলা এরকম করে চাওয়াটা।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর আশা করছি যে পরবর্তীতে আপনার ঘটনা আমরা পাবো। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে আছেন এবং দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে অনেকেই লিখছেন এই মুহূর্তে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের রেডিও ফুর্তির পেজে অনেকেই লিখছেন এবং অনেকেই এখানে আছেন। মাহমুদুল নিয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে আছেন, আচ্ছা অনেকেই আছেন। আসলে আমি একটু বলে যাই, আমাদের কিন্তু এখন অনেকে অভিযোগ করছেন যে এসএমএস পড়ছি না, এসএমএস আসলে ভাই আমাদের এসএমএসটা বন্ধ আছে এখন, আমাদের যখন আবার চালু হবে তখন আমরা নিজেরাই বলবো যে আপনারা এসএমএস পাঠান। নাহিদ হাসান আমাদের সঙ্গে আছেন, কমেন্ট পড়েন না কেন, সব কমেন্ট তো পড়া সম্ভব হয় না ভাইয়া, ঘটনার ফাঁকে ফাঁকে যদি টাইম পাই তখন একটু পড়া হয় আর কি। অ্যান্ড কিন্তু সত্যি কথা বলতে কি যে এই কমেন্টগুলো সারা বছর সারা সপ্তাহে আমার এখানে থাকে, সুতরাং আমরা আপনাদের ফিডব্যাকগুলো কিন্তু পড়ি এবং সেখান থেকে আমরা আমাদের চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার। এমনি রহমান ইসলাম আমাদের সঙ্গে আছেন ময়মনসিং থেকে, তিনি বলছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হুমায়ুন কবির, শেখ ফরিদ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে শাওন আছেন, এমডি মিজান আছেন আমাদের সঙ্গে, কামরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাপ্পি নূর, এছাড়াও রাহুল জিৎ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রিন্স আকাশ, রিয়াদ মাহমুদ আছেন, সাকিব আল আসিফ আমাদের সঙ্গে আছেন, কাজী হামিদ আমাদের সঙ্গে আছেন, শেখ তানভীর আলম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের রিফাত, এছাড়াও আহমা আকিব আমাদের সঙ্গে আছেন, সজল বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হাসান মারুফ আছেন, শ্রী পলাশ চক্রবর্তী কৌশিক আমাদের সঙ্গে আছেন, এম ডি বকুল হাসান আমাদের সঙ্গে আছেন, একাকী বালক আমাদের সঙ্গে আছেন, রুহান রাকিব আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সবাইকে হয়তো সমানভাবে আনন্দ দিতে পারছি না, কেউ বলছেন ভালো, কেউ বলছেন যে প্রচন্ড ভালো, কেউ বলছেন যে মানে প্রতিদিন এটা হয়, কেউ বলছেন তেমন ভালো লাগে না, তারপরে যে আপনারা শোনেন এটাই কম কিসে, এবং এটার জন্য আমরা আপনাদের কাছে অনেক বেশি ঋণী। আমরা এখন একটা ছোট্ট ঘটনা যাব, এটা একটা ইমেল, এবং আজকের ইমেলগুলো পড়ে শেষ করতে চাই, অনেকগুলো ইমেল জমে গেছে। এবং আপনারা গ্রামের ঘটনা যারা শুনতে পছন্দ করেন বারবার করে আমাদেরকে রিকোয়েস্ট করেন গ্রামের ঘটনার জন্য, গ্রামের ঘটনা একটু শুনে নিন। এখানে লিখেছেন যেভাবে যে আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মোহাম্মদ ইমরান হোসেন রাজশাহী বিভাগের মান্দা থানার খুদিয়া ডাঙ্গা গ্রাম থেকে বলছি। আজকে রাজশাহীর ঘটনা প্রচুর কিন্তু না, আচ্ছা এরপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন, এবং আমাদের যে গেস্ট এসছেন তিনিও রাজশাহীর ওইদিকেই থাকেন। সো যাই হোক, এখন তো বাপ্পা আমি আছেন, বাট আপনার অরিজিনাল বাসা রাজশাহীতে, রাইট?
জি, রাজশাহীতে আগে ছিলাম, এখন 2012 সালে পাবনায় শিফট করছি।
পাবনায় শিফট করেছেন, ওকে, সেটাই বলছিলাম। তো যাই হোক, তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ঘটনা যিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি, এটা আমার দাদু ও আচ্ছা ঘটনাটা চরম সত্য, এটা আমার দাদু ও জব্বার দাদুর কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা। ঘটনাটি একটি ভয়ঙ্কর বিলকে নিয়ে, বিলটির নাম পাটবিলা। এখান থেকে প্রায় 34 বছর আগের ঘটনা, বিলটিতে পাট ছাড়া অন্য কোনো ফসল ফলানো যেত না, তাই বিলটি পাটবিলা নামে প্রকাশ পায়, মানে পরিচিতি পায়। এই বিলের পাশে ভয়ঙ্কর বিশাল জঙ্গল, দিনের বেলায় অন্ধকার হয়ে থাকত, ভয়ে কেউ একা যেতে পারত না। জঙ্গলের ভেতরে একটি বড় পুকুর, পুকুরের চারিপাশে বিশাল বড় বড় করই, গাব, বুনো কাঁঠাল, চেউর ফল, বাঁশ ছাড় আর বিভিন্ন অপরিচিত গাছে ভর্তি। পুকুরটি পুরাতন পুকুর নামে পরিচিত। তো এই জঙ্গলে দিনের বেলায়ও, বিশেষ করে ঠিক দুপুর, বিভিন্ন ভয়ঙ্কর চোখ ধাঁধানো কিছু ঘটনা ঘটে। হঠাৎ ঝড় নেয়, তবুও দেখা যায় করই গাছের ডাল মরমর করে, ঝড় নাই তবুও দেখা যায় করই গাছের ডাল মরমর করে বিকট শব্দে ভেঙে যাচ্ছে, কিন্তু লোকজন গিয়ে একটি ডাল ভাঙা বা কোনো চিহ্ন খুঁজে পায় না। আবার কোনো কোনো সময় জঙ্গলের ভেতর থেকে শুকরের গোঙানির আওয়াজ শোনা যায়, পুরো জঙ্গল মিলে শব্দ ভেসে বেড়ায়। দাদুরা বলে এটা নাকি সুরাকালী। সুরাকালী হচ্ছে কালী শুকরের রূপ ধারণ করে, ধরে থাকে, এবং বিলে সন্ধ্যেবেলা একা একা কেউ মাছ ধরতে চায় না। এবং একদিন জাব্বার নামের একটা ছেলে, যার বয়স 17-18 হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠিক এই সময় ছেলেটি জাল নিয়ে একা বেরিয়ে পড়ল। ছেলেটির মা এক সময় একা যেতে মানা করেছিল, তবুও বাধা ঠেলে জাল ফেলতে বিলে আসে। প্রত্যেক দিন বিলে 2-3 জন লোক দেখাই যায়, সেদিন কেউ নেই। জাল ফেলতে ফেলতে সন্ধ্যা ঘনিয়ে যায়, বিলের তলাতে বড় কচুরি পানায় ভরা। এমন সময় হঠাৎ এক করে ওর কানে বাজে কিছু আওয়াজ, এবং কচুরি পানা থেকে সেটা আসে, কিছু একটা গোংরাচ্ছে। তখন আর সেই মানে সুরকালী কথা, সুর মানে সুরের যে গোঙানির কথা সেটা মনে পড়ে যায়। তখন জব্বারের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল, এবং গোঙানোর শব্দ তার পিছে ছাড়লো না। আর দেখা যাচ্ছিল যে সে মানে সেটা কি ভয়ঙ্কর ভাবে গোঙাচ্ছে। বিলের আশেপাশে কোনো বসতি নেই। বিলের তলা থেকে জব্বারের বাড়ি 0.5 কিলোর অতি সামান্য কিছু কম হবে। জব্বার দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাড়ির কাছে আসতে। তার মা জব্বারের চিৎকার শুনে বেরিয়ে আসে। জব্বার তার মায়ের কাছে এসে কাঁদে, ঠিক মানে কাঁদতে থাকে, এবং মা তাকে হাজার প্রশ্ন করে, কিন্তু কোনো কথাই সে বলতে পারে না, শুধু কেঁদে যাচ্ছে। তারপর প্রচণ্ড কাঁপুনি দিয়ে তার জ্বর আসে। 2-3টে লেপ দিয়েও সেই কাঁপুনি থামানো যায় না। সেটা তার মা তাকে কবিরাজি দেখিয়ে ঝাড় দিয়ে মানে ঝাড়ফুঁক করে তাবিজ কলায় ছড়িয়ে দেয়। কোনো কোনো দিন রাতের বেলায় বিলে বিভিন্ন রকমের রঙের আলোর সমাহার দেখা যায়। দেখা যায় প্রথমে একটি আলো, সেখান থেকে 3টি, তারপরে 5টি, 7টি, এরকম ভাবে আলো বাড়তে থাকে। হঠাৎ করে সমস্ত আলো নিভে যায়, হঠাৎ করে আবার আলো জ্বলে ওঠে, কখন বিলের পাশে, আবার ও পাশে, আবার বিলের কুয়োর পাশে, আবার সেই জঙ্গলে। আলোগুলো সেকেন্ডের মধ্যে জায়গা পরিবর্তন করে। আবার দেখা যায় একটু সাহসী রাতের বেলায় যারা, তারা দেখেছেন একটি কেরোসিনের বাতি মাটির পাতিলের ভেতর রেখে কুচ নিয়ে মাছ ধরতে আসেন তারা। বিশেষ করে দাদুর সমবয়সী ফয়েজ দাদু আর সিরাজ দাদু দুজনে মিলে কুচ দিয়ে নিয়ে বেরিয়ে পড়তেন। কুচ হল গ্রামের মানুষের আদি মাছ মারার বাঁশের তৈরি হাতিয়ার। তারা মাছ মারার সময় বিভিন্ন রকমের অদ্ভুত জিনিস তাদের নজরে পড়ত। বিশাল বড় ষাঁড় ফোঁস ফোঁস আওয়াজ করে লেজ নেড়ে জোরে 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 চারা মানে জোরে জোরে পাট খা মানে জোরে জোরে শব্দ করে আর পাট খায়, কিন্তু সকালে দেখলে একটি পাট খাওয়ার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। গাছ যেমন ছিল তেমনই আছে। আবার কোনো কোনো দিন মাছ মেরে যাওয়ার সময় বিশাল বড় পুকুর প্রায় ছোট মানে প্রায় ছোট একটা গরুর সমান কিছু একটা হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে এরকম দেখা যায়। ফয়েজ দাদুরা চুপ করে থাকে, আবার অবাক দৃষ্টিতে দেখে, একটুও কথা বলে না, যদিও যদিও মানে সেটা তাদের আক্রমণ করে। চুপটি করে বসে তারা আল্লাহকে ডাকে। ফয়জাদুর বাড়িতে যেতে হলে সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়। যাওয়ার সময় জঙ্গলের ভেতর থেকে ছুটে আসা ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। মাঝে মাঝে সেই কান্না শোনা যায়, শুনে মনে হয় দুই মাসের বাচ্চাকে কে যেন ধরে একাধারে মানে ধরে রেখেছে এবং একাধারে সেই বাচ্চাটি কেঁদে চলছে। কখনো বা ছাগল অথবা ভেড়া তাদের মানে গলার আওয়াজ পাওয়া যায়, ডাক শোনা যায় তাদের এই জঙ্গলের ভেতর থেকে। এসব অদ্ভুত ঘটনা সেই বিল ও জঙ্গলে ঘটত, আর অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। সব ঘটনা বলা সম্ভব হল না, সেই বিল এখনো আছে, সেই পুকুর এখনো আছে যার পানি কখনো শুকায় না। মান্দার কোন শ্রোতা আমার এই ঘটনা যদি শুনে থাকেন, যদি জেনে থাকেন বিল ও পুরনো পুকুর সম্পর্কে, তাহলে তিনি নিশ্চয়ই জানবেন, আশা করি তিনিও একমত হবেন। আমার এই ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই মান্দার বিল নিয়ে আমি আসলে আপনার লেখাটা যে লেখাটা আসলে পড়ার পরে আমি সবসময় জন্য বলছি একবার রিভাইজ করে ফেলতে পারলে খুব ভালো, অনেক সময় লাইনের এলোমেলো থাকে। তো যাই হোক, যারা মান্দার বিল সম্পর্কে জানেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আপনি সত্যি জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সব মানে পুরোটা বা আরও যে সমস্ত ঘটনায় বিলে ঘটে বা আপনি যদি কোনো ঘটনায় এক্সপিরিয়েন্স করে থাকেন সেটা আমাদের জানাবেন। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
হ্যালো রাসেল ভাই, এখন আপনার সাথে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার মামার সাথে ঘটা। আমার মামা সরকারি চাকরি করে, গভর্নমেন্ট জব করে, তো উনি কাজের সুবাদে বা ওনার পোস্টিং রাজশাহীতে হয়, উনি ওষুধ দেওয়ার কাজ করত, মানে সরকারি যে ওষুধ, সরকার যে প্রত্যেক সরকারি হসপিটালের জন্য যে ওষুধ বরাদ্দ করত সেই ওষুধগুলো ওনাদের কাছে যেয়ে পৌঁছাইতো, ওনারা আবার হসপিটালে ওষুধগুলো দিত। তো যাই হোক, তো হঠাৎ উনি মানে যে কোনো কারণে ওই সরকারি হসপিটালে যায়। তো যাওয়ার পরে তো উনি যে মানে উনি কি ওনার কি মতিভ্রমী হয়েছিল নাকি আল্লাহ বাকি জানে, উনি মানে ওনার বক্তব্য অনুযায়ী উনি যেভাবে বলছে যে আমি হসপিটালে যখন ঢুকলাম, ঢোকার পরে আমার কেন যদি মনে হলো যে আমার কোনো পরিচিত লোক এই হসপিটালে মর্গে মৃত অবস্থায় পড়ে আছে, ওর সৎকার হচ্ছে না ঠিক মতো, খোঁজ খবর নিচ্ছে না এবং সে খুব কষ্ট পাচ্ছে। আমার কেন যেন এটা মনে হলো হসপিটালে পা দেওয়ার সাথে সাথে, তা আমি কোনো কিছু সাত পাঁচ না ভেবে আমি মানে মর্গের দিকে হাঁটা শুরু করি। আমি মর্গের দিকে যেতে থাকি। তো মর্গের দিকে যখন যাই, যাওয়ার পরে একজন ডাক্তার ছিল আমার পরিচিত, উনি আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন। আমি বললাম যে আমার একজন পরিচিত লোক হয়তো মারা গেছে, আমি ওকে দেখতে যাচ্ছি মর্গে। মর্গে তো পাঁচ ছ দিন আগের একটা লাশ আছে, ওটা তো এখনো কোনো ওয়ারিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আপনি দেখেন যদি চিনতে পারেন তো আমি তো খুব ভালোই হলো, তাহলে আপনি ওটা সহি একটা একটা ই হবে। তো উনি বলল আচ্ছা ঠিক আছে আমি যে দেখছি। তো উনি রীতিমতো যায় এই আপনার লাস্ট রাখার যে ঘর, ওরা ঘরের বর্ণনাটা এই বর্ণনাটা এইভাবে দিল যে প্রথমে একটা আপনার দরজা, দরজাটা পার হয়ে যাওয়ার পরে মানে ওখানে ওই ডোম টোমরা মাঝে মাঝে বসে, হ্যাঁ বসে, ওই যেরকম একটা জায়গা আছে, ওই জায়গার পরে যে আপনার হচ্ছে আপনার লাশের ঘর। তো উনি ওই জায়গায় যাওয়ার পরে দেখে ডোম টোম কেউ নেই, তো উনি নিজে নিজেই গেল লাশের ঘরে। লাশের ঘরটা আবার আপনি ওখানে ফ্রিজ মিজ আছে লাশ রাখা, ওনার কথা বলি সবাই যেরকম বললো। তো উনি যে ওইখানে আপনার ওই একটা একটা ফ্রিজ খোলা শুরু করলো, মানে নিজে নিজেই ফ্রিজ খোলা শুরু করলো। তো ফ্রিজ খুলে সবার লাস্টের যে ফ্রিজটা ছিল, মানে মোট ষাটটা ফ্রিজ ছিল, সাতটা ফ্রিজের মধ্যে লাস্টের যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজটা খোলার পরে উনি একটা লোক দেখতে পেল, যে লোকটা মরে আছে, লোকটা হয়তো বা বসা ছিল কিন্তু মরার পরে লোকটার চেহারা কালো হয়ে গেছে যে কোনো কারণে। ওনার যেটা মনে হলো আর কি, উনি আমাকে যেভাবে বলেছেন, আমাদেরকে সবাইকে শেয়ার করেছেন, যেটা যে ওনার মনে হলো যে লোকটা বসা ছিল, কালো হয়ে গেছে, কিন্তু মামার কেন জানি মনে হচ্ছিল মামা এই লোকটাকে চিনে, মামা এই লোকটাকে চিনে, মানে ভয়ের কি না বলতে পারবো না। তো মামা যে কোনো ভাবে হোক মানে ওই লোকটার রেকর্ডটা, মানে ওই লোকের পাশ থেকে কি কি পাওয়া গেছে এরকম একটা ই থাকে ডোমঘরে, মানে ওদের কাছে থাকে, তো এটা দেখার জন্য তো ফ্রিজটা আবার লাগিয়ে দিয়ে আবার মানে বের হয়ে আসতেছে। তো হঠাৎ করে মামা শুনতে পারে পিছন থেকে কেউ মামাকে ডাকছে যে তুমি আমাকে ছেড়ে যেও না, আমার আমাকে একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে যাও, আমার এখানে অনেক কষ্ট হচ্ছে, আমি এখানে আর থাকতে পাচ্ছি না। তো মামা ঘুরে পিছনের দিকে তাকায় যে ঘরে তো কেউ ছিল না, লাশের ঘরে, তো এই কথা কি বললো। তো উনি ঘুরে দেখে পিছনে আসলে কেউ নাই, তো উনি রীতিমতো একটু ভয় পায় যে কেউ নাই অথচ কথা বললো, কে বললো। তো উনি আবার তাড়াতাড়ি করে বের হয়ে আসার সময় দেখছে যে উনি মানে লাশটা, লাশের যে ঘর যেখানে লাশ রাখে আর কি, সেখান থেকে বের হতে পারছে না, মানে কোনো কারণে বের হতে পারছে না উনি। তো ওনাকে আবারও সেই একই কথা বলা হয়, তুমি আমাকে এখানে রেখে যেও না, আমি এখানে খুব কষ্টে আছি, তুমি আমার একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে যাও। তো মামা একটু ভয় পায়, আমার একটু রাগেও মানে একটু রাগান্বিতও হয় যে আমি এখানে থাকলে পরে কীভাবে ম্যানেজ করবো, আমাকে তো আপনার যে কোনোভাবে আপনার কাছ থেকে কী কী পাওয়া গেছে সেটাকে দেখতে হবে। তো যাই হোক, মামা অনেকক্ষণ ই করার পরে একজন ডোম আল্লাহর রহমতে একজন ডোম রুমের ভিতরে আসে ঢুকে পড়ে, তো মামা ফ্রি হয়ে যায়, ওই মতো ওই মুহূর্তে ফ্রি হয়ে যায়। তো মামা জিজ্ঞাসা করে যে এই জায়গায় যে লাশটা ছিল, মামা ওই লোককে আর ওই ডোমকে কিছু বলেনি যে আমাকে আমি পিছন থেকে এরকম কথা মতো শুনছিলাম হ্যান ত্যান, এসব কোনো কিছুই বলেনি। তো মামাকে বললো কি যে এই লোকটা যে আসছে, মানে এই লোকটার কোনো কিছু পেয়েছেন কিনা, ওনার পকেট টকেট থেকে মানি ব্যাগ পার্স টা সেরকম কোনো কিছু পেয়েছেন কিনা। তো ওনারা বললো যে না, ওনার কাছে কোনো কিছু ছিল না, একটা মোবাইল ছিল, তো মোবাইলটা মানে খুব বাজেভাবে ভেঙে গেছে, মোবাইলটা এখন আর কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো মামা একটু টেনশনে পড়ে গেল, মামুর ডোমটা আবার বলে চলে গেছে, চলে যায়। মামা একটু টেনশনে পড়ে গেল যে আমি নাকি এখন কোথায় কীভাবে তাকে পাঠাবো, আর আমি ওকে চিনা চিনাও লাগতেছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় দেখছি বা কোথায় কথা বলছি আমার খেয়াল হচ্ছে না। তো মামাকে অনেকক্ষণ ভাবার পরে মামা চিন্তা করলো যে এই লোকটাকে আমি এমন একটা হাসপাতালে দেখছি, মানে খুব প্রত্যন্ত একটা এলাকায় সরকারি একটা কমিউনিটি একটা হসপিটাল আছে, সেখানে ওই লোককে দেখছে মামা মনে করছে। তখন একটা কথা মামা আবার শুনতে পেল যে তুমি ঠিক ভাবছ, এটা মামা আমাদেরকে বলছে, ঠিক ভাবছ। তো মামাকে যখন এই কথা বলছে, যখন মামা বের হয়ে আসছে মানে ডোম থেকে যখন বের হয়ে আসবে, তখন মনে হচ্ছে যে মামাকে কেউ মানে তার পায়ে, মামার পায়ে কে যেন ছুঁয়ে গেল, মানে মামার পায়ে মনে কে যেন ছুঁয়ে গেছে, মামার পা মানে কে যেন ছুঁয়ে গেল, জানি না এটা মামা বলছে, এটা ছুঁয়ে গেল। তো মামা বের হয়ে চলে আসলো, আসার পরে ওই কমিউনিটি হসপিটালে মামা ইনফর্ম করলো যে এরকম এরকম একটা লাশ এখানে আছে, আপনারা ওখানে যদি কেউ মিসিং থাকে আপনারা কাইন্ডলি এখানে এসে একটু দেখে যান। তো বরাবরই পরের দিন ওখান থেকে লোক আসে, লোক আসার পরে দেখে ওরা চিনতে পারে, তো ফ্যামিলির লোকজন এসে ওনাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওনাকে কবর টবর দেয়। তো মামা ওই দিন রাতে আবার ঘুমায়, রাত্রেবেলা ঘুমানোর সময় মামাকে স্বপ্নে দেখায় যে তুমি আমাকে আমাকে অনেক বড় উপকার করছো, আমি তোমার উপকার কোনোদিনও ভুলতে পারবো না। এই পর্যন্তই আমার গল্পটা ছিল, আমার এই পর্যন্তই আমাদেরকে বলেছে, আর এই পর্যন্তই আমরা জানতে পারছি, আর এটা আজকে আমি আপনার কাছে শেয়ার করলাম রাসেল ভাই, থ্যাংক ইউ।
ভূত FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, আবারও ফিরে এলাম এবং আজকে রাতের শেষ ঘটনাটা শুনব এখন আমরা। এটা একটা ইমেল, আজকে রাতের শেষ ইমেল, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হাই রাসেল ভাই, আমি শাউন ইসলাম, বাড়ি সামান্তা, মহেশপুর, ঝিনাইদা। বা এখন আবার আমরা যাচ্ছি খুলনার দিকে। আশা করছি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাই আমার ঘটনাটি আপনারা পড়ে শুনান। এখন আমি ঘটনা শুরু করছি। ঘটনাটি রুস্তমের ভাইয়ের কাছে শোনা, যার বাড়ি আমাদের পাড়ের পাশে। 22 বছর আগে রুস্তম বিবাহ করেছে। 2 বছরের মধ্যে তার একটা কন্যা সন্তান হয়। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপর একদিন গ্রামের মানুষের সাথে সে মাছ ধরতে যায়। ঘটনা শুরু এখন। আমি আবারও বলছি, যারা গ্রামের ঘটনা বারবার করে আমাদের শুনতে চান, আপনাদের অনেকেরই অভিযোগ শহরের ঘটনাকে আপনাদের একদমই ভালো লাগে না, শুধু গ্রামের ঘটনাই ভালো লাগে। আমি আপনাদের জন্য পরপর দুটো ঘটনা কিন্তু বলছি, কিন্তু আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্রামের ঘটনা কিন্তু অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো থাকে। তারপরেও মানে কেন আমি জানি না। যাই হোক, আমাদের সাথে সব রকম ঘটনা মিলিয়ে কিন্তু আমরা রাখি, আপনি দেখেন এপিসোডগুলো শুনে। যাই হোক, মাঝরাতে হঠাৎ তারা দেখতে পেল 10 কেজি ওজনের অনেক বড় বড় মাছ মাছে ভর্তি বিল। এ দেখে সকলে মাছ ধরা বন্ধ করে দেয়। বড় মাছ কেউ ধরে না। রুস্তম নতুন মাছ ধরা লোক হওয়ায় একটা মাছ ধরে, তারপর সকলে ফেলে দিতে বললে তা ফেলে দেয় এবং বাড়ি ফিরে আসে। এই মাছ না ধরার কারণ হল পূর্বপুরুষদের কাছ থেকে সকলে শুনে আসছে বিলের মাঝে মাঝে বদ জিনের উৎপাত হয়। তখন তাদের খপ্পরে পড়ে গেলে তারা জীবনের শান্তি নষ্ট হয়ে যায়। বদ জিনের খপ্পরে সকলে সহজে পড়লেও বুঝতে পারে, এটাতে তারা অভ্যস্ত। 1971 সালে পাকিস্তানিরা মানুষ মেরে এই বিলে ফেলে রাখত, তারপর থেকে এটা শুরু। কথিত আছে গ্রামের কবিরাজ বজ্জিন কিভাবে খপ্পর তৈরি করে তা থেকে সকলকে আগে থেকে বলত। এই কবিরাজের মৃত্যু হয় বজ্জিনের খপ্পরে পড়ে। এরপর বাড়ি এসে রুস্তমের আচরণ অদ্ভুত হয়ে যায়। সকলের সাথে মারামারি করতে চায় সে। রুস্তমের মা ব্যাপার অনুমান করতে পেরেই পাশের বাড়ির হুজুরকে ডেকে আনে এবং হুজুর কিছু তেলবাত করে ফু দিয়ে তাকে শুতে বলে। রুস্তম ওই রাতে তার স্ত্রীকে বিনা কারণে মারধর করে। এতে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। তারপর থেকে কোনো রাতে তার স্ত্রীর সাথে থাকা হয় না। একসাথে মানে তারা থাকলেই তারা অদ্ভুত আচরণ সে শুরু করে। এরপর তাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এতে তার সমস্যা আরো বেড়ে যায়। রাতে তাকে খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষ তার উপর দৃষ্টি আছে, তাই রাতে তাকে গ্রামের মানুষ বলে তার উপর দৃষ্টি আছে, তাই তাকে রাতে খুঁজে পাওয়া যায় না। একদিন রাতে তাকে বেঁধে রাখা হয় এবং বাড়িতে কবিরাজ আনা হয়। কবিরাজ বলে এটা জিনের দ্বারা আকৃষ্ট। এই প্রথম তার মধ্যে জিন আছে তা স্পষ্ট হয় এবং তা ছাড়ানো হয়। কিন্তু এই ঘটনা প্রতিদিন পুনরাবৃত্তি ঘটে। প্রতিদিন কবিরাজে বাড়িতে আনতে হয়, কোনো প্রকার মাদুরিতে কাজ হয় না। তার পরিবার তাকে বহু জায়গায় নিয়ে গেছে, কোনো সমাধান আসেনি। তার জন্য বহু টাকা খরচ করা হচ্ছিল। কোনো রাতে সে তার পরিবার ভালোভাবে ঘুমোতে পারেনি। একদিন ভারতীয় এক হুজুর তার সাথে হুজুরের সাথে তার পরিবারের দেখা হয়। হুজুর বলে আমি এর সমাধান দেব, বিনিময়ে টাকা নিতে পারবো না। আমার বাড়ি অনেক দূরে, সেখানে পৌঁছাতে আমার 2000 টাকা লাগবে, তুমি আমাকে এই টাকা নিঃস্বার্থভাবে দান করবে। তখনকার সময় 2000 টাকা অনেক এবং রুস্তমের জন্য প্রতিদিন টাকা খরচ করতে হয়। এইভাবে বহু কষ্টে টাকা জোগাড় করে হুজুরকে দেওয়া হয়। হুজুর সেই রাতে রুস্তমকে সুস্থ করেন এবং জিনকে বোতলে ভরেন। সেই বোতলটা আমি দেখেছি। বোতলে জিনকে দেখা যায় না, কিন্তু মনে হয় পানির ভেতরে পারদ আছে, এই জাতীয় কিছু। বোতলটা হুজুর সাথে করে নিয়ে যায়। রুস্তম তার 2 মাস সুস্থ ছিল। তারপর এক রাতে সিজারের মতো হয়ে যায় এবং এই ভূতের মানে ঘটনা শুরু হয়। সকলে এরকম দেখে অবাক হয়ে যায় এবং ঝামেলা শুরু হয়ে যায়। 1 মাস এভাবে চলার পর ভারতীয় হুজুরকে আবার দেখা যায়। তিনি এদের সমস্যা সমাধানের জন্য এসেছেন। তিনি বলেন বোতলটা নদীতে পার হওয়ার সময় নদীতে পড়ে যায়, এজন্য আবার সমস্যা শুরু হয়েছে। তিনি বলেন একে সুস্থ করা পুরোপুরিভাবে সম্ভব নয়, কিন্তু তোমরা চাইলে একজনকে আমি জিন ছাড়ানো শিখিয়ে দিতে পারি। তারপর একজনকে শেখানো হয়, তিনি রুস্তমের পিতা। এরপর 2 বছর রহিমের পিতা এভাবে প্রতি রাতে রুস্তমকে জিন মুক্ত করত। তারপর রুস্তমের বাবা বার্ধক্যজনিত কারণে মারা যায়। রুস্তম আবার বড় সমস্যার সম্মুখীন হয়। রুস্তমের পরিবার এ ঘটনাতে ক্লান্ত হয়ে গেছে। রুস্তমের ভাগ পাওয়া জমির এক বিঘা পরিমাণ রুস্তমের মেয়েকে দিয়ে দেওয়া হয়, বাকিটা তার চিকিৎসার কাজে ব্যয় করা হয়। এরপর রুস্তমের উন্নতি না হওয়ায় সকলে ক্লান্ত হয়ে চেষ্টা ছেড়ে দেয়। এখন রুস্তমের সমস্যা সপ্তাহে এক দুই দিন দেখা যায়। মাঝে মাঝে তাকে গাছের মাথায় চড়ে নাচতে দেখা যায়। এই মধ্যে তার মা মারা যায়, তার খাওয়ার জায়গা বন্ধ হয়ে যায়, তার ভাইরা তাকে একটা ভ্যান কিনে দেয় রোজগারের জন্য। অসুস্থ অসুস্থ উভয় অবস্থায় তাকে ভ্যান চালতে দেখা যায়। সকলের কাছে সে পরিচিত হয়ে যায় ভূতে ধরা হিসেবে। তার ভ্যানে যাত্রী হয় না, তার খাওয়া বন্ধ হয় না, দোকানদাররা তাকে বিনা টাকায় খাবার দেয়, মাঝে মাঝে অন্য কেউ খাবার দেয়। এলাকায় তাই সে মানে মানে বেশ বিখ্যাত আর কি। তাকে দেখা যায় তাকে তাকে রুস্তমের এই ঘটনার জন্য সকলে তার প্রথম দিনের মাছ ধরাকে দায়ী করে। এখন রুস্তমের ভাইয়ের কথা মানে কথায় ঘটনাটি লিখছি। অবাক করা হলো, রুস্তম ভাই রুস্তমের ভ্যান কখনো হারায়নি। 2009 সালে তাকে চেয়ারম্যান একটা রেডিও কিনে দেয় এবং একটা ব্যাটারি দেয়, কয়েকটা ক্যাসেট দেয়, সেগুলো কখনো হারায়নি। সে মাঝে মাঝে গান ছাড়া অবস্থাতেই ভ্যান মানে ভ্যান চালায়। রুস্তমের এই অস্বাভাবিক আচরণ এবং এই সবকিছুর জন্য পরিবারের সবাই এখনো পর্যন্ত তাকে মানে ওই দিনটির কথার জন্যই বলে যে রুস্তমের এই অবস্থা জুড়ে এই যে জিন দ্বারা সে আক্রান্ত হয়েছে এটা ওই বিলে মাছ ধরতে যাওয়ার জন্যই। তো এই ছিল রুস্তমের ঘটনা। আশা করছি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন, এবং আমি আপনাদের কথা অনুযায়ী বেশ কিছু ঘটনা পড়লাম যেগুলো আসলে মানে পুরোপুরি গ্রামের ঘটনা। এবং আমি আশা করব যে যাদের যারা চেয়েছিলেন যে গ্রামের ঘটনা বেশি বেশি শুনতে, তাদের সেই আশাটা পূরণ হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু এস এম এস তো নাই আমাদের, আমরা কিছু কমেন্ট পড়বো আপনাদের। আমি দেখতে পাচ্ছি যে শম্পা আমাদের সাথে আছেন এবং তিনি লিখছেন যে ভালো লাগছে শুনছি। জনি দত্ত আমার সাথে আছেন, মুখলিসুর রহমান মনি, এছাড়াও মারিয়া মিম আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম অপূর্ব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রোহান, এছাড়াও আমাদের সঙ্গে আবু রায়হান আছেন, সাগর মাহমুদ আমাদের সঙ্গে আছেন, নির্ঝর আমাদের সঙ্গে আছেন, দেবপ্রিয় আমাদের সঙ্গে আছেন, এম জি বকুল হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রেজাউনুর রহমান রাজন, এছাড়াও শূন্য শিশির আমাদের সঙ্গে আছেন, সাগর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিস্টার মল্লিক, এছাড়াও এম ডি সালাউদ্দিন খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি উম্মে সালমা লিতু, হ্যাঁ লিতু, এছাড়াও কে এইচ কামরুল হাসান আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সালাউদ্দিন খান, এছাড়াও গাঙ্গিল মিরাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাজমুল ইসলাম কুষ্টিয়া থেকে তিনি আছেন লিখেছেন আমাদেরকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম ডি সালাউদ্দিন খান, এছাড়াও কাজী বাইজিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আমিনুল ইসলাম, এছাড়াও প্রিন্স আল ফাহাদ আমাদের সঙ্গে আছেন, অলোক সরকার আছেন আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, হাসান যিনি অ্যাপ দিয়ে শুনছেন, মইনুল মোহাম্মদ সৌরভ আমাদের সঙ্গে আছেন, মাসুদ রানা মাসুম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তুহিন ইসলাম মুজিবনগর থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন উত্তম রয়, সালমান ফার্সি আমাদের সঙ্গে আছেন, তিনি একা একা শুনছেন, আমাদের সঙ্গে হানি ইসলাম আছেন, সাফিয়া ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রিপন, এছাড়াও এ এইচ মাহবুব আছেন বরিশাল থেকে, নাইমুর রহমান আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাজমুল হক, এবং তারা বলছেন যে কালকে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, আরে বাবা আপনাদের পড়াশোনা করা তো উচিত ছিল এবং এতক্ষণে ঘুমিয়ে পড়া উচিত ছিল। যাই হোক, আজকে এই ছিল ঘটনা। এবং যাওয়ার আগে আমি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের ইমেল করতে হবে কিভাবে। আমাদের যদি আপনারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, আমি স্পেলিং কিউ বলে দিচ্ছি bhutfm@radioforj.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকে আমি বেশ অসুস্থ ছিলাম, এতটা দূর পর্যন্ত আসতে পারবো বা ভূত এফএম এরকমভাবে সাকসেসফুলি শেষ করতে পারবো এরকম আশা কমই ছিল, বাট আপনাদের দোয়ায় শেষ করতে পেরেছি, দোয়া রাখবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং আমাদের অবশ্যই পেজগুলো ভিজিট করবেন, www.facebook.com/ফুর্তি and www.facebook.com/ভূত FM. আজকের মতো এখানে শেষ করছি, টাটা।